কে ওখানে? বেরিয়ে আসুন, আমার হাতে কিন্তু আর্মস আছে।
না 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 না, মারবেন না স্যার, মারবেন না। আমার নাম গোবিন্দ রায়, কুমুদিনীর গোবিন্দ। পরশু ফোন করেছিলাম।
গোবিন্দ রায়? কিন্তু আপনার তো সকালবেলায় আসার কথা ছিল, কতক্ষণ অপেক্ষা করলাম আপনার জন্য, তখন না এসে এখন এইভাবে চোরের মতো ঘাপটি মেরে আছেন কেন?
বুঝি স্যার, বুঝি। ভিতরে চলুন না স্যার, বাইরে দাঁড়িয়ে। ঠিক
ঠিক আছে, আসুন। কি আলোচনা করবার আছে বলুন।
কি আর বলবো স্যার, কি বলবো, খুব খুব ভয় ভয় দিন কাটাচ্ছি। প্রতি মুহূর্তে মনে হচ্ছে ফিরদৌসে যে হাল হয়েছে সেটা সেটা যে কোনো দিন আমারও হতে পারে। কি কি বললেন? পল্লবী, পল্লবী খুন হয়েছে? কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর!
হ্যালো হ্যালো স্যার, আপনি কি ব্যস্ত?
না না, বলুন কি ব্যাপার, কোনো খবর আছে?
হ্যাঁ স্যার, তবে
তবে
খবর খুব একটা ভালো নয় স্যার। শিয়ালদার কাছে একটা হোটেলে এক ভদ্রলোক মারা গেছেন, নাম গোবিন্দ রায়।
কি? ও মাই গড! আবার?
স্যার আপনি কি একবার আসবেন? গাড়িটা পাঠিয়ে দিচ্ছি তাহলে।
হ্যাঁ হ্যাঁ, যেতে তো হবে।
এই নিয়ে দ্বিতীয়বার একজন লোক তার কাছে আশ্রয় চেয়েও শেষ পর্যন্ত মারা গেল। নিজেকে বড় অক্ষম মনে হচ্ছিল আদিত্য। অনেকটা জল খেয়ে নিজেকে ধাতস্থ করল আদিত্য। এখন আক্ষেপের সময় নয়, অপরাধের জাল আরো বিস্তৃত হওয়ার আগে দুষ্কৃতীকে আটকাতে হবে।
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য অভিরূপ সরকারের আদিত্য মজুমদার সিরিজের কাহিনী কুমুদিনী বৃত্ত নিগম রহস্য। ডিটেকটিভ আদিত্য মজুমদারের চরিত্রে তথাগত চৌধুরী। শুরু হচ্ছে কুমুদিনী বৃত্ত নিগম রহস্য শেষ পর্ব।
গাড়িতে বসে আদিত্যর মনটা বারবার বিক্ষিপ্ত হয়ে উঠছিল। ফিরদৌস আর গোবিন্দ, এই দুজনের মৃত্যুই যেন তাকে বড় বেশি করে বিঁধছে। খালি মনে হচ্ছে এটা যেন তার ব্যক্তিগত একটা ব্যর্থতা। বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে সংযত হল আদিত্য। মাথা ঠান্ডা না রাখলে এই রহস্যের সমাধান করা অসম্ভব। শেয়ালদা ফ্লাইওভারের দক্ষিণ দিকে বড় রাস্তার ওপরেই হোটেল ক্রিক ভিউ। সামনে পুলিশি পাহারা বসেছে, একটু দূরে কিছু কৌতূহলী জনতা। আদিত্যকে নামতে দেখে একজন কনস্টেবল জানালো সোমেন মুখুটি চারতলার ঘরে আছেন। চারতলার করিডোরের একেবারে কোনার দিকের একটা ঘরে ঘটনাটা ঘটেছে। খুব একটা বড় ঘর নয়, আসবাব বলতে একটা খাট, ড্রেসিং টেবিল, ডেস্ক আর চেয়ার। ঘরের একটিমাত্র গরাধীন জানলা অর্ধেক খোলা, কিন্তু এসিটা চলছে। ঘরটা হোটেলের পেছন দিকে, জানলা দিয়ে পাশের বাড়ির একটা ব্যালকনি দেখা যায়। আদিত্য ঢুকে দেখল পুলিশের ফটোগ্রাফার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মৃতদেহটির ছবি তুলছে। পাশ থেকে সোমেন মুখুটি ডাকল,
এই তো আসুন স্যার।
বডিটা কে আবিষ্কার করল?
হাউসকিপিং এর লোক, দুপুরে ঘর পরিষ্কার করতে এসে নক করে সাড়া না পেয়ে ওই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলেছিল।
ও, খুনের সময়টা জানা গেছে কি?
হ্যাঁ, একটু আগেই পুলিশের ডাক্তারবাবু এসেছিলেন। উনি বললেন মোটামুটি ঘন্টা চারেক আগে খুনটা হয়েছে, তার মানে সকাল 10:30 কি 11 নাগাদ।
দিনে দুপুরে খুন, কেউ কোনো শব্দ শুনেনি?
হোটেলের কর্মচারীরা তো সেরকম কিছু মনে করতে পারছে না। এমনিতেই এই জায়গাটাতে খুব হট্টগোল, আর তাছাড়া ঘরটাও একটেরে, আর পাশের ঘরগুলোও সব ফাঁকা। হুনির বন্দুকে যদি সাইলেন্সার থাকে তাহলে শব্দ না পাওয়াটা অস্বাভাবিক নয়।
সেই। আচ্ছা, রিসেপশনে কি কেউ গোবিন্দর খোঁজ করেছিল?
না স্যার, আমি জিজ্ঞেস করেছিলাম, কেউ আসেনি। কিন্তু সকালে কেউ যদি লিফটে উঠে গোবিন্দ রায়ের ঘরে পৌঁছে যায়, সেটা রিসেপশনিস্টের পক্ষে ধরা মুশকিল। কারণ ওই সময় বাইরের প্রচুর লোক রিসেপশনের উল্টো দিকের ওই রেস্টুরেন্টটায় খেতে আসে, ফলে তখন ভিড় লেগেই থাকে।
কিন্তু তাহলে তো বলতে হয় গোবিন্দ রায় কোন ঘরে আছে সেটা খুনি আগে থেকেই জানত। এই বলে গোবিন্দ রায়ের মৃতদেহটির দিকে আর একবার তাকালো আদিত্য। শরীরটা কার্পেটের ওপর শোয়ানো রয়েছে, মুখে যন্ত্রণার ছাপ নেই, শুধু বুকের বাঁদিকে পাঞ্জাবির ওপর দিয়ে একটা রক্তের ছোপ ফুটে উঠেছে। শরীরে আর কোনো আঘাতের চিহ্ন নেই। আদিত্য এবার ধীরে ধীরে জানলাটার দিকে এগিয়ে গিয়ে চারপাশটা ভালো করে দেখতে লাগল। সোমেন একটু ইতস্তত করে বলল,
তার মানে আপনি ভাবছেন যে খুনি গোবিন্দ রায়ের চেনা লোক, মানে গোবিন্দ নিজেই তাকে ঘরে ঢুকতে দিয়েছে?
ফিরদৌসের ক্ষেত্রেও তো সেটাই মনে হয়েছিল।
কিন্তু আচ্ছা, হোটেলের বাকি বোর্ডাররা কি খুনের খবরটা পেয়েছে?
না স্যার, ফিরদৌসের বেলায় তো পুরো ফ্লোরটা সিল করেও লাভের লাভ কিছু হয়নি, তাই এবার ধীরে সুস্থেই কাজ করছি। বোর্ডাররা এখনো কিছুই জানে না। আচ্ছা, আপনি আপনি কি ভাবছেন একটু বলবেন স্যার?
কি যেন একটা মিস করে যাচ্ছি মনে হচ্ছে। আচ্ছা, আপনারা প্রথম যখন ঢুকলেন, তখন রুমটা কি ঠিক এই অবস্থাতেই ছিল?
হ্যাঁ স্যার, তা তো মোটামুটি এরকমই ছিল। শুধু বডিটা জানলার সামনে পড়েছিল, আমরা সরিয়ে এনে বিছানার পাশে রেখেছি।
ও আচ্ছা, তার মানে আপনারা ঢোকার সময় জানলাটা খোলাই ছিল তো, আর সেই সঙ্গে ঘরের এসিটাও চলছিল?
হ্যাঁ, তাই তো দেখলাম। কিন্তু
একই সঙ্গে এসি চালিয়ে জানলা খুলে রেখেছে গোবিন্দ, সেটা অস্বাভাবিক মনে হলো না?
অস্বাভাবিক? হ্যাঁ তাই তো, মানে ঠিক।
আচ্ছা, গোবিন্দ রায়ের জিনিসপত্রের মধ্যে কি কি আছে?
ওই তো শুধু ওই সুটকেসটাই আছে। ড্রেসিং টেবিলটা তলায় দেখুন, ওই যে
শুধু সুটকেসটাই আছে।
হ্যাঁ,
আর কিছু নেই? এই ধরুন একটা কালো রঙের ব্যাকপ্যাক।
কালো ব্যাকপ্যাক?
হ্যাঁ,
কই না তো।
খুনের মোটিভটা বোধহয় বুঝতে পারছি।
তাই নাকি? কি মোটিভ স্যার?
কাল সন্ধেবেলায় গোবিন্দ রায় যখন আমার সঙ্গে দেখা করতে আসে, তখন ওর পিঠে একটা কালো রঙের ব্যাকপ্যাক ছিল।
আচ্ছা,
আমার মনে হয় খুনি ওই ব্যাগটার জন্যই এসেছিল। লোকটা কোনোভাবে বোর্ডারদের নজর এড়িয়ে বাইরের প্যারাপেটে নামে,
প্যারাপেট,
আর প্যারাপেটের ওপর দিয়েই এই জানলা অবধি হেঁটে আসে। তারপর পাতলা মেটালের কোনো স্কেল জাতীয় জিনিস দিয়ে জানলাটাকে খুলেছিল। জানলার কাছে আসুন। এই যে, একটু খেয়াল করলেই দেখতে পাবেন জানলার ফ্রেমে কয়েকটা সূক্ষ্ম ঘষা খাওয়ার মতো দাগ রয়েছে।
তুই দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি।
খুনি এত সহজে জানলা অবধি পৌঁছাতে পেরেছে, তার কারণ ঘরটা হোটেলের পিছন দিকে। না হলে কেউ ওকে ঠিকই দেখে ফেলত। জানলায় পৌঁছে ওই পাতলা ধাতব কিছু দিয়ে জানলাটা খোলার সঙ্গে সঙ্গেই মনে হয় গোবিন্দ রায় ওকে দেখতে পেয়েছিল, তখনই আততায়ী ওকে গুলি করে। গোবিন্দ রায় নিজেকে আড়াল করার বা চিৎকার করার সুযোগ পায়নি। তারপর জানলাটা দিয়ে খুনি ভিতরে ঢুকে ব্যাগটা নিয়ে আবার ওই দিক দিয়েই বেরিয়ে যায়।
আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করব। আপনি একটু আগে বললেন গতকাল সন্ধেবেলা গোবিন্দ রায় আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিল, তা কি দরকারে গিয়েছিল?
ওর কাছে কিছু একটা জরুরি ইনফরমেশন ছিল, যেটা ও সরাসরি অ্যাডিশনাল কমিশনার মানে গৌতমকে জানাতে চেয়েছিল।
আই সি।
তাই আমার কাছে সাহায্য চাইতে এসেছিল, কারণ ও জানত যে গৌতম আমার বন্ধু। আজই বিকেল চারটের সময় গৌতমের সঙ্গে ওর দেখা করার কথা ছিল।
বলেন কি? এ বাবা, এটা তো,
হ্যাঁ, আনফরচুনেট। গোবিন্দ রায় প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল, আর আমার সঙ্গে দেখা করতে আসার সময়ও যখন ব্যাগটা নিয়ে এসেছিল, তখন ধরে নেওয়াই যায় ওটার মধ্যে খুবই দরকারি কিছু জিনিস ছিল।
আচ্ছা, ওতে কি সেই উধাও হয়ে যাওয়া $20,00,000 থাকতে পারে?
ব্যাকপ্যাকের যা সাইজ ছিল ওতে অতগুলো ক্যাশ ধরত না।
আচ্ছা,
তাছাড়া
ব্যাগে যে খুব ভারী কিছু ছিল না সেটা লোকটার হাঁটার ভঙ্গি দেখেই বুঝতে পারছিলাম। যাই হোক সোমেনবাবু, চলুন একবার বাইরে যাই, কোনখান দিয়ে খুনি প্যারাপেটে নেমে থাকতে পারে সেটা বোঝার চেষ্টা করি।
বেশ চলুন স্যার।
গোবিন্দ রায়ের রুমের পাশে পরপর আরো দুটো গেস্ট রুম, তার পরের ঘরটার ওপর ফলকে লেখা আছে স্টোর রুম। ঘরের দরজাটা খোলা। হোটেলের একজন কর্মচারীকে ডেকে জিজ্ঞেস করে জানা গেল, সকাল ছটার সময় যখন ঘর পরিষ্কার করার লোক আসে তখন স্টোর রুমের দরজাটা খোলা হয়, তারপর রাত আটটা নাগাদ সিকিউরিটি এসে স্টোর রুম বন্ধ করে দেয়, সারা রাত দরজাটা বন্ধ থাকে। এই ঘরে কাঁচা চাদর, তোয়ালে, কম্বল, বালিশ আর গেস্টদের জন্য সাবান শ্যাম্পু রাখা থাকে, তাই সাধারণত এখানে হাউসকিপিং এর লোকেরাই ঢোকে। স্টোর রুমের ভেতর ঢুকে দেখা গেল দেওয়াল জুড়ে সারি সারি র্যাকে গেস্ট রুমের জন্য যাবতীয় সরঞ্জাম রাখা। অন্য প্রান্তের দেওয়ালে একটি মাত্র জানলা, এই জানলাতেও গরাদ নেই, একটা পাল্লা অর্ধেক খোলা। হোটেল কর্মচারীটি ব্যাপারটা দেখে অবাক হয়ে জানালো, এই ঘরের জানলাটা সচরাচর খোলা হয় না, আজ কেন খোলা হয়েছে তা সে বুঝতে পারছে না। আদিত্য জানলার কাছে গিয়ে আবার সব খুঁটিয়ে পরীক্ষা করল, তারপর গলা বাড়িয়ে বাইরেটা দেখে নিয়ে সোমেনকে বলল,
দেখে যান সোমেনবাবু।
হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক, আপনি ঠিকই ভেবেছিলেন, এই জানলা দিয়ে প্যারাপেটে নেমে খুনি খুব সহজেই গোবিন্দ রায়ের ঘরের জানলা অবধি পৌঁছে যাবে।
এখানে আর কিছু দেখার নেই, চলুন বেরোই।
চলুন।
আচ্ছা আপনি কি সিতারা হোটেলের সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখার সময় পেয়েছিলেন, মানে ফিরদৌসের ঘরের সামনের ফুটেজগুলো?
না স্যার, এখনো ঠিক সময় পাইনি, আমারই ভুল, রিয়েলি সরি স্যার।
না না সে ঠিক আছে, তবে আমার মনে হয় এই ক্রিক ভিউ হোটেল থেকেও কিছু দরকারি সিসিটিভি ফুটেজ পেতে পারেন আপনারা।
ঠিকই,
দুটো ফুটেজকে মিলিয়ে দেখলে হয়তো কোনো ডিরেকশন পাবেন।
ওকে স্যার, আমি তাহলে ফুটেজগুলো দেখেই আপনাকে জানাবো।
পরের কয়েকটা দিন চিন্তা করতে করতেই কেটে গেল, যদিও এর মধ্যে প্রত্যেক দিনই অফিসে এসেছে আদিত্য। কুমুদিনী বিত্ত নিগম রহস্যের অন্ধকারটা ক্রমশই ফিকে হচ্ছে, কিন্তু আলো এখনো পুরোপুরি ফোটেনি। তবে যত দেরি হবে তত আরো প্রাণক্ষয় হওয়ার সম্ভাবনা বাড়বে। অবশেষে দিন চারেক পরে সোমেন মুখুটি ফোন করে উচ্ছ্বসিতভাবে বলল,
স্যার ফিরদৌসের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে।
তাই নাকি, কিরকম প্রমাণ?
যে দুজন বডিগার্ড ফিরদৌসের সঙ্গে হালি শহর থেকে কলকাতায় এসেছিল, মানে সহদেব আর জামিল, ওদের দুজনকে আলাদা আলাদা করে আবার জেরা করেছিলাম, বুঝলেন?
বেশ,
তা ওদের থেকেই জানতে পেরেছি বটুক সামন্তর অফিস যাওয়ার পথে ওরা একবার গাড়ি থামিয়েছিল।
আচ্ছা,
হ্যাঁ,
তারপর
ব্যারাকপুরের একটু আগে ওই কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে একেবারে রাস্তার মাঝখানে একটা লরি নাকি খারাপ হয়ে দাঁড়িয়েছিল, ড্রাইভার আর তার দুজন খালাসিও অপেক্ষা করছিল ওই লরিটা ঠেলে রাস্তার একপাশে সরানোর লোক যদি পাওয়া যায়। অত বড় লরি তো পাঁচ ছয় জন জোয়ান লোক ছাড়া কেউ নড়াতে পারবে না। ফলে সহদেব, জামিল আর ফিরদৌসদের গাড়ির ড্রাইভার রবি, এই তিনজনেই গাড়ি থেকে নেমে লরিটা ঠেলতে সাহায্য করেছিল, কিন্তু ফিরদৌস নামেনি। আর লরিটা ঠেলতে বেশ খানিকক্ষণ সময়ও লেগেছিল, অন্তত মিনিট পাঁচেক।
আচ্ছা, অর্থাৎ আপনি বলছেন?
আমার মনে হয় স্যার পুরো ব্যাপারটাই ফিরদৌসের সেট আপ, ওই লরি দিয়ে রাস্তা আটকে রাখাটাও। সবাই লরি ঠেলার সময়ের মধ্যেই ফিরদৌসের কোন সহকারী হয়তো ধান ক্ষেতের দিক থেকে উঠে এসে টাকার ব্যাগটা বদলে দিয়েছিল, $20,00,000 ভর্তি ব্যাগটা নিয়ে তার বদলে ১ কোটি টাকার ব্যাগটা ফিরদৌসের পায়ের কাছে রেখে দিয়েছে। ফিরদৌসের কাছে যেহেতু ঠিক একই রকম দেখতে একটা ব্যাগ ছিল, ওতে আগের থেকে ১ কোটি টাকা ভরে রাখা তো কোনো ব্যাপারই নয়, তাই না?
কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন হল, বটুক সামন্ত ফিরদৌসের কাছ থেকে ২০ কোটির বদলে ১ কোটি টাকা পেয়ে কোনো আপত্তি করলেন না কেন?
এটাও আমি ভেবেছি স্যার। জাহাঙ্গীর খানকে জেরা করে জানা গেছে ফিরদৌস টাকা নিয়ে যাওয়ার আগের দিন রাতে বটুকবাবুকে ফোন করেছিল। তারপর টাকা দিতে যাওয়ার দিন সকালে জাহাঙ্গীরের ফোন থেকে সৌভিককে ফোন করে বলেছিল যে টাকাটা নিয়ে যাচ্ছে, কিন্তু কত টাকা নিয়ে যাচ্ছে সেই কথাটা সৌভিককে বলেনি। এখন ধরুন আগের দিন রাতে ফিরদৌস যদি বটুকবাবুকে বলে থাকে যে ও পরদিন জাহাঙ্গীরের 20 কোটি নয় বরং অন্য এক ক্লায়েন্টের 1 কোটি টাকাই ডেলিভারি দেবে, তাহলে তো আর বটুকবাবুর সন্দেহ হবে না।
এটা একটা সম্ভাবনা তো অবশ্যই।
হ্যাঁ স্যার, টাকা চুরির অ্যাঙ্গেল থেকে দেখলে ফিরদৌসের খুনেরও কিন্তু একটা ব্যাখ্যা এবার পাওয়া যাচ্ছে। টাকাটার জন্যই নিশ্চয়ই ফিরদৌসের কোনো সহকারী ওকে খুন করেছে, আর নীল ব্যাগে যে $20 লাখ ছিল সেটা বের করে ব্যাগটা ফেলে রেখে চম্পট দিয়েছে।
কিন্তু সেক্ষেত্রে গোবিন্দ রায় কেন খুন হল?
আমার তো মনে হচ্ছে গোবিন্দ ফিরদৌসের সঙ্গে ওই টাকা চুরির ব্যাপারে জড়িত ছিল। সে ফিরদৌসের খুনের পর ভয় পেয়ে পুলিশকে সব সত্যি কথা বলে দিতে চেয়েছিল, তাই তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে।
খুনি কে সেটা আন্দাজ করতে পারছেন?
পারছি স্যার, আমার তো স্থির বিশ্বাস এই খুনগুলো একটা লোকেরই কাজ, সে আর কেউ নয় কুমুদিনীর ওই 3 নম্বর নিখোঁজ এজেন্ট শিবেন মাইতি। হ্যাঁ, পুলিশ কিন্তু এখনো তার কোনো হদিশই করতে পারেনি।
ইন্টারেস্টিং, শিবেন মাইতির মোটিভটা কি হতে পারে মনে হয়?
একই মোটিভ স্যার, কুমুদিনীর 3 জন এজেন্ট মিলে মোটা টাকা সরানোর প্ল্যান করেছিল, কিন্তু তাদের মধ্যে শিবেন মাইতির লোভের মাত্রাটা অতিরিক্ত বেড়ে যাওয়ায় সে অন্য দুজনকে সরিয়ে সব টাকা একাই হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে।
আই সি, ব্রিলিয়ান্ট।
থ্যাংক ইউ স্যার।
আপনার থিওরিটা সত্যি হলে তো কেসটা সমাধান হয়ে যাবে মনে হচ্ছে। শিবেন মাইতির খোঁজ কিভাবে পাবেন ভেবেছেন কিছু?
ভেবেছি, শিবেন মাইতির বাড়ি হচ্ছে জলপাইগুড়ি, এদিকে শিলিগুড়িতেই তো সারাক্ষণ কোটি কোটি টাকার বেআইনি বিদেশি জিনিসপত্র কেনা বেচা হয়। চোরাই পথে ডলার খরচ করার পক্ষে শিলিগুড়ি কিন্তু আদর্শ জায়গা স্যার। ওখানে হানা দিলে হয়তো দুটো কাজই হয়ে যাবে। আমার ইনফরমাররা দু একটা লিডও দিয়েছে ইনফ্যাক্ট, তাই আর দেরি না করে আজ রাতের ট্রেনেই আমি শিলিগুড়ি রওনা হচ্ছি।
ও,
আশা করছি স্যার আপনাদের আশীর্বাদেই কেসটা শিগগিরই সলভ করে ফেলতে পারবো।
বেশ, আপনি তাড়াতাড়ি কার্যসিদ্ধি করে ফিরে আসুন, আমার শুভকামনা রইল।
থ্যাংক ইউ স্যার।
কুমুদিনীর অফিসে বটুক সামন্তর ক্যাবিনটা এখনো দেখা হয়নি। সোমেন যদি আজ শিলিগুড়ি চলে যায় তাহলে ওর সঙ্গে আর যাওয়া যাবে না। অগত্যা আদিত্য গৌতমকে ফোন করল।
হ্যালো, তোর সোমেন মুখুটি তো বলছে কুমুদিনীর কেসটা প্রায় গুটিয়েই ফেলেছে।
হ্যাঁ, আমাকেও বলল, শুধু আসল লোকটাকে ধরাটাই বাকি। আচ্ছা, ওর থিওরিটা সম্পর্কে কি ভাবছিস তুই?
থিওরি খারাপ নয়, কিন্তু আমার এখনো দু একটা খটকা যাচ্ছে না। অবশ্য সোমেনকে ওসব বলে বেচারার উৎসাহে জল ঢালতে চাইছি, নিজেকেই খটকাগুলো ক্লিয়ার করতে হবে, এই জন্যই তোকে ফোন করছি।
বল কি লাগবে।
আমার একবার কুমুদিনীর অফিসটা ভালো করে দেখা প্রয়োজন। সোমেনকে বলেছিলাম কিন্তু ও তো ব্যস্ত হয়ে পড়ল।
সে কি তুই এখনো কুমুদিনীতে যেতেই পারিসনি?
না।
স্ট্রেঞ্জ। যাই হোক, কাল তোর কাছে লালবাজার থেকে অন্য কাউকে পাঠিয়ে দেবো, সেই তোকে অফিসটা দেখিয়ে আনবে।
আচ্ছা একটা কথা বলতো, জাহাঙ্গীর খানকে কি তোরা অ্যারেস্ট করবার কথা ভেবেছিস? তুই তো বলেছিলি ফিরদৌসের খুনের লোকটা একটা প্রাইম সাসপেক্ট।
হ্যাঁ বলেছিলাম ঠিকই, প্রথমে একবার ভেবেও ছিলাম, কিন্তু পরে সোমেন বলল ওকে সরাসরি কাস্টডিতে না নিয়ে ওর উপর নজর রাখলে লাভ বেশি।
ও,
দেখ এমনিও যদি জাহাঙ্গীর বটুক সামন্তর মতো বেলে ছাড়াই পেয়ে যায় তাহলে অ্যারেস্ট করে কোনো লাভও হবে না, তাই আপাতত জাহাঙ্গীর খান আর বটুক সামন্ত দুজনকেই পুলিশ নজরবন্দি করে রেখেছে।
ও ভালো কথা, কুমুদিনীর আগের ইনভেস্টিগেটিং অফিসার সুদর্শন শিকদার, তার কি খবর রে?
খবর আবার কি, ওই ওকে কুমুদিনী কেসটা থেকে সরিয়ে দিয়েছিলাম বলে অসন্তুষ্ট হয়েছিল আর কি, যদিও মুখে কিছু বলেনি। কেন বলতো?
না তেমন কিছু না, ওর সঙ্গে হয়তো আরেকবার কথা বলতে হতে পারে, কিন্তু সেটা কদিন পরে বললেও হবে। তুই তাহলে কুমুদিনীর অফিস দেখতে যাওয়ার জন্য কাউকে পাঠিয়ে দিস।
ওকে।
গৌতমের সঙ্গে কথা বলে বিমলকে বিকেলে আসতে বলে একটা মেসেজ করল আদিত্য। বিমল এলো প্রায় বিকেল 5:15 নাগাদ। শ্যামলকে দিয়ে চা আনানোর পর আদিত্য বলল,
তোমার জন্য একটা কাজ আছে বিমল।
হ্যাঁ বলুন স্যার।
রাজারহাট নিউ টাউনে
বুটলেগার নামের একটা নাইট ক্লাব আছে, ওর ভিতর জুয়ার আড্ডা বসে, বুঝতেই পারছো বেআইনি। তোমাকে ওই নাইট ক্লাবে গিয়ে কিছু খবর জোগাড় করতে হবে।
বেশ তো, কি খবর জোগাড় করতে হবে স্যার?
শোনো, ক্লাবের মালিকের নাম হল পিটার আরোরা।
আচ্ছা।
তার সম্পর্কে যতটা সম্ভব খবর বার করতে হবে, ওই জুয়ার ঠেকটার ব্যাপারেও জানা দরকার। এর জন্য কিন্তু তোমাকে কয়েকদিন কাজ থেকে ছুটি নিতে হতে পারে।
ও আমি ম্যানেজ করে নেব স্যার, কিন্তু নাইট ক্লাবে কি পরিচয় ঢুকব স্যার?
ঢোকার দরকার নেই। বাবু বিবিরা যখন নাইট ক্লাবে যায়, তাদের ড্রাইভারদের অনেকেই রাত্রি পর্যন্ত বাইরে অপেক্ষা করে। তুমি চাওয়ালা সেজে তাদেরকে চা বিক্রি করতে পারবে?
সে আর এমন কি ব্যাপার।
বেশ বেশ, কাজের জন্য খরচাপাতি আছে, এই যে তাই কিছু টাকা রাখো, তোমার পারিশ্রমিকটা কাজ হয়ে গেলে পাবে।
ও নিয়ে ভাববেন না স্যার, আমি তাহলে আসি। হ্যাঁ, যোগাযোগ যন্ত্র করে গিয়ে আসছি স্যার।
হ্যাঁ।
বিমল চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ কে আর ফোন, সে নাকি স্কুলের কলিগদের সঙ্গে বউবাজারে কেনাকাটা করতে গিয়েছিল, আপাতত আদিত্যর অফিসের বাইরে অপেক্ষা করছে। আদিত্য ফ্রি থাকলে একসঙ্গে কফি হাউসে যাবে। বিনা বাক্য ব্যয় কেয়ার সঙ্গে বেরিয়ে পড়ল আদিত্য। কফি হাউসের দোতলাটা ফাঁকাই ছিল, খেতে খেতে কিছুটা একতরফাই বকবক করে যাচ্ছিল কেয়া। আদিত্য মাঝে মধ্যে হুঁ হ্যাঁ করছিল। কেয়া বলল,
এই তখন থেকে কি ভাবছো বলো তো কেসের ব্যাপারে?
আচ্ছা, তোমার বাড়ি তো বহরমপুরে।
হ্যাঁ।
তুমি হাবিবুর রহমান নামে কাউকে চেনো? একসময় ওদিককার এমএলএ ছিলেন।
হাবিবুর রহমান?
হ্যাঁ
হ্যাঁ, চিনি তো। তবে উনি বোধহয় অল্প বয়সে মারা যান, ততদিনে আমি কলকাতায় চলে এসেছিলাম।
ও, তোমার চেনা এমন কেউ কি বহরমপুরে আছেন যিনি হাবিবুর রহমানকেও ভালো চেনেন?
তা আছে, কিন্তু হঠাৎ হাবিবুর রহমান সম্পর্কে জানতে চাইছো কেন বলো তো?
না না, ঠিক হাবিবুর রহমান সম্পর্কে নয়, ওর ছেলে ফিরদৌস রহমানের ব্যাপারে জানতে চাইছি। ফিরদৌস সম্প্রতি খুন হয়েছে।
ওরে বাবা, তোমার কেস কি তাকে নিয়েই নাকি?
হ্যাঁ, ফিরদৌসের পিসি মানে হাবিবুর রহমানের এক বোন আমাকে সেই খুনি ধরার কাজে হায়ার করেছেন। আমি ফিরদৌসের বহরমপুরের ব্যাকগ্রাউন্ডটা জানতে চাইছি।
আচ্ছা, বুঝলাম। তাহলে তুমি বরং এক কাজ করো, একদিন বহরমপুর চলে যাও।
বহরমপুর চলে যাব?
হ্যাঁ যাবে। শোনো, বহরমপুরের বাড়িটার থেকে আমাদের অংশটা তো বিক্রি হয়ে গেছে, কিন্তু বাকি অংশটাতে আমার জেঠু থাকেন। উনি পুরনো দিনের মানুষ, বহরমপুরের অনেক পুরনো লোকেদের চেনেন।
আচ্ছা, কিন্তু আমি হঠাৎ গিয়ে চড়াও হলে ওকে আবার?
আরে কিচ্ছু বিরক্ত হবেন না, উনি একা মানুষ, জেঠিমা গত হয়েছেন, ছেলেমেয়েরা বিদেশে, কথা বলবার একটাও লোক নেই। তুমি গেলে উনি খুব খুশি হবেন।
আচ্ছা, বলছো যখন তখন না হয় যাব।
ঘুরে এসো, জেঠুই কিন্তু এখন আমার একমাত্র অভিভাবক।
হ্যাঁ, ও আচ্ছা, বুঝেছি। চিন্তা করো না, আমাকে তোমার জেঠুর অপছন্দ হবে না।
জানি তো, ওই জন্যই তো পাঠাচ্ছি।
বটুক সামন্তর ক্যাবিনটা ভালো করে দেখানোর জন্য গৌতম সাব ইন্সপেক্টর চাকিকে পাঠিয়েছে। কুমুদিনীর অফিসে ঢুকতে ঢুকতে চাকি জানালো, কুমুদিনী অফিসের এক গোছা চাবি রয়েছে, তার মধ্যে মেন গেট, বিল্ডিং এর ভেতরের ঘর, আলমারি আর ড্রয়ারের তালা ছাড়াও বেশ কিছু বাড়তি চাবি আছে যেগুলো কিসের তা জানা যায়নি। বটুকবাবুকে বিস্তর জেরা করেও কিচ্ছু বার করা যায়নি।
বটুক সামন্তর গতিবিধির ওপরে আপনারা নজর রেখেছেন শুনলাম?
তা তো রেখেছি স্যার, কিন্তু লোকটা বাড়ি থেকে বেরোচ্ছেই না।
ও,
টেলিফোন আর মোবাইল দুটোই ট্যাপ করা আছে, কিন্তু সেখান থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। বটুক সামন্ত হয় একেবারে গোবেচারা আর নয়তো গভীর জলের মাছ। ওকে আরও রগড়ালে হয়তো আরো কিছু বেরোতে পারত। আগের অফিসার ইনচার্জ শিকদারবাবু তো সেটাই করবার চেষ্টা করছিলেন, কিন্তু ইয়ে মানে বলছিলাম স্যার, মুকুটি সাহেব তো বটুক সামন্তকে ছেড়ে দিয়ে ফিরদৌসের খুনের পেছনে আদা জল খেয়ে পড়েছেন, তাই বলছিলাম আর কি।
সোমেনবাবু কি শিলিগুড়ি থেকে কোনো আপডেট পাঠিয়েছেন?
না স্যার, সেরকম তো কিছু শুনিনি।
কুমুদিনী অফিসের ঘরটা বেশ বড়, অনেকগুলো টেবিল চেয়ার অবিন্যস্তভাবে পড়ে আছে। পুলিশি তল্লাশির পর আর কেউ গোছায়নি। বড় ঘরটার একদিকে ছোট্ট একটা করিডোর, সেটা ঠিক মুখের কাছে একটা ডেস্ক রয়েছে। চাকি জানালো ওটাই সেক্রেটারি সৌভিক নন্দর বসার জায়গা। করিডোর পেরিয়ে বটুক সামন্তর ঘর, বন্ধ দরজায় ইয়েল লক লাগানো। চাকি চাবির গোছা বের করে তিন চারবারের চেষ্টায় দরজাটা খুলল। মস্ত একটা সেক্রেটারিয়ের টেবিলের ওপারে একটা রিভলভিং চেয়ার, একপাশে একটা সোফা সেট, উল্টো দিকে দেওয়ালে একটা মাত্র জানলা, আর তার পাশে পেল্লায় সাইজের এলইডি টিভি। এছাড়াও ঘরে তিনটে ছবি রয়েছে, একটা গান্ধীর, একটা স্বামী বিবেকানন্দের, আর একটা আট পৌড়ে শাড়ি পরা এক বয়স্ক মহিলার। খুব সম্ভবত ইনি বটুকবাবুর মা কুমুদিনী সামন্ত। আদিত্য বলল,
চাকিবাবু এই ছবিগুলোকে একটু সরিয়ে দেখতে হবে।
কেন স্যার?
ওগুলোর পিছনে সম্ভবত লুকানো সিন্ধুক আছে।
সিন্ধুক?
ফিরদৌস অন্তত তাই বলেছিল।
আচ্ছা।
চাকি আর বাক্য ব্যয় না করে তিনটে ছবি নামিয়ে ফেলল। কুমুদিনী সামন্তর ছবিটা সরাতে দেখা গেল পেছনে একটা ছোট পর্দা ঝুলছে। পর্দাটা সরাতেই একটা সিন্ধুকের দরজা বেরিয়ে পড়ল।
এই তো, ঠিক বলেছেন স্যার।
চাকি রীতিমতো উত্তেজিত হয়ে চাবির গোছা নিয়ে পড়ল। মিনিট দশেক ধরে বিভিন্ন চাবি দিয়ে চেষ্টা করতে করতে একসময় সিন্ধুকটা খোলা গেল। ভেতরে কিছু আলগা কাগজপত্র, একটা বাক্স, দুটো ফাইল আর কিছু ক্যাশ টাকা। বাক্সটার মধ্যে তিনটে ব্যাংকের চেকবুক, পাসবুক আর ডিপোজিট স্লিপ। ফাইল দুটোর একটায় বটুক সামন্তর গত আট দশ বছরের ইনকাম ট্যাক্সের রসিদ, অন্যটায় কিছু ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট আর অন্যান্য ইনভেস্টমেন্টের কাগজ। সবকটাই একা বটুক সামন্তর নামে, আর প্রায় সবকটা নমিনির জায়গাতেই ছেলে শুভঙ্কর সামন্তর নাম লেখা। শুধু একটা পঁচিশ লাখ টাকার ফিক্সড ডিপোজিটের নমিনিতে সুমনার ছেলে রনির নাম রয়েছে। আদিত্য চাকিকে সব কাগজপত্র তুলে নিতে বলল, কিন্তু তার মনটা খুঁতখুঁত করতে লাগল। চাকি অবশ্য খুবই উৎসাহিত। অফিস থেকে বেরোতে বেরোতে সে বলল,
আমরা তো দারুণ জিনিস পেয়ে গেছি স্যার, এইসব কাগজপত্রের হদিস তো এর আগে কেউ পায়নি। তাহলে আপনি ওরকম চিন্তিত হয়ে আছেন কেন?
না, আসলে ওই কাগজগুলোর যেটুকু দেখলাম সবই আইনসিদ্ধ বলে মনে হল। এর কোনোটা দিয়ে আপনি বটুক সামন্তকে ফাঁসাতে পারবেন না।
তা ঠিক।
কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই কাগজগুলোর হিসেব করলে বটুক সামন্ত টোটাল অ্যাসেট দাঁড়াচ্ছে বড় জোর 80-85 লাখ। এদিকে ওর বাড়ি গিয়ে দেখলাম গ্যারাজের তিনখানা গাড়ি কোটি টাকার কাছাকাছি। মনে হয় বটুক সামন্তর বেশ কিছু বেআইনি কাগজপত্র আছে যেগুলোর হদিস আমরা এখনো পাইনি।
কথা বলতে বলতে ওরা নিচে গাড়ি পর্যন্ত চলে এসেছিল। তাদের মাথার ওপর বটুকবাবুর অফিসের জানলা। অন্যমনস্কভাবে সেই দিকে তাকিয়েই হঠাৎ থমকে গেল আদিত্য।
চাকিবাবু দেখুন দেখুন, বটুক সামন্তর অফিস ঘরের বাইরের দেওয়ালে একটা উইন্ডো এসি লাগানো আছে।
কই?
আশ্চর্য।
ও হ্যাঁ, তাই তো। কিন্তু আশ্চর্য কেন স্যার?
আশ্চর্য নয়, ওর ঘরটা তো এক্ষুনি দেখে এলাম। ভেতরে কোনো উইন্ডো এসি দেখেছিলেন কি?
বলতে বলতেই আদিত্য আবার অফিসের সিঁড়ির দিকে হাঁটা লাগাল।
আরে স্যার!
চাকি কিছুটা দিশেহারা অবস্থাতেই আদিত্যর পিছু নিল। প্রায় ছুটতে ছুটতে বটুক সামন্তর ঘরে ঢুকে জানলাটা খুলে দিয়ে গলা বাড়াল আদিত্য। এখান থেকে উইন্ডো এসির বক্সটা পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু ঘরের দেওয়ালে এসি নেই, তার বদলে রয়েছে বিশাল ওই এলইডি টিভিটা। আদিত্য এগিয়ে গিয়ে স্ক্রিনটার ওপর হাতের চাপ দিল। আর সঙ্গে সঙ্গে সেটা দেওয়ালের এক পাশে ঢুকে গেল। আর স্ক্রিনের পেছনে দেখা গেল একটা বিরাট সিন্দুকের দরজা।
ওরে বাবা,
চাকি একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল। বেশ খানিকক্ষণ স্থানুর মতো দাঁড়িয়ে থেকে অবশেষে আবার ক্ষিপ্র হাতে চাবি খুঁজতে শুরু করল। মিনিট পনেরো চেষ্টার পরেই সিন্দুকটা খোলা গেল। সেফের ভেতরে তাকিয়েই আর একবার চমকে উঠল চাকি। ভেতরে যা রয়েছে তা যে কারোরই পিলে চমকে দেওয়ার ক্ষমতা রাখে।
স্যার দেখেছেন?
দেখছি চাকিবাবু।
এটা এটা কি মানে এখানেই থাকবে স্যার?
আপাতত সিন্দুকটা বন্ধ করে সব আগের মতো করে রাখুন।
ঠিক আছে স্যার।
আর শুনুন, আমরা যে এখানে এসেছিলাম সেটা আমি আপনি আর গৌতম ছাড়া যেন ঘুণাক্ষরেও কেউ জানতে না পারে, মনে থাকবে?
থাকবে স্যার।
বটুকবাবুর অফিস থেকে বেরিয়েই নতুন তথ্যের ব্যাপারটা জানাতে গৌতমের অফিসে চলে গিয়েছিল আদিত্য। সিন্ধুকের বিষয়টা শুনে গৌতম যে বেশ উৎসাহিত হল তা বলাই বাহুল্য। আদিত্য বলল,
শোন, তোর কাছ থেকে আমার আরেকটা ইনফরমেশন দরকার। কিছুদিন আগে পল্লবী ভদ্র বলে একটা মেয়ে রাজারহাট নিউ টাউনে খুন হয়েছিল, মনে আছে?
মনে নেই আবার। খুনির টিকিট দেখানেই মিডিয়া বাপমা তুলে খিস্তি করে যাচ্ছে পুলিশকে। কিন্তু কেন বলতো?
সেদিন গোবিন্দ রায় আমার অফিসে বসে বলেছিল, কুমুদিনীতে রেড হওয়ার আগের দিন বুটলেগার নাইট ক্লাবের মালিক পিটার অরোরা বটুক সামন্তর থেকে ৫০০ নোটে ১ কোটি টাকা ক্যাশ নিয়েছিল।
সে কি, কিসের জন্য?
ওর নাইট ক্লাবে একটা জুয়ার ঠেক আছে, ওখানে কিছু টাকা ঢালার দরকার পড়েছিল। সেই টাকাটা হয়তো অলরেডি জুয়ার কাজে লেগে গেছে, নয়তো সেটা পিটার অরোরার কাছেই আছে। আর নয়তো একটা তৃতীয় পসিবিলিটি আছে।
আচ্ছা, কি?
পিটার অরোরার সঙ্গে যদি পল্লবীর সম্পর্ক থেকে থাকে, তাহলে এমনটা তো হতেই পারে যে দিল্লি যাওয়ার আগে পিটার পল্লবীর বাড়িতে ওই টাকাটা রেখে গিয়েছিল। তাই যদি হয়, তাহলে সেই ১ কোটি টাকার জন্য পল্লবীর খুন হওয়াটা কিছুই আশ্চর্য নয়।
আই সি, না ইউ হ্যাভ এ পয়েন্ট। কিন্তু তাহলে তো সবার আগে এমন কাউকে খুঁজে বার করা দরকার যে জানবে ওই টাকাটা আদৌ পল্লবীর বাড়িতে রাখা হয়েছিল কিনা।
দেখ, পল্লবীর বাড়িতে টাকা সত্যি রাখা হয়েছিল কিনা এটা নিশ্চিতভাবে জানা মুশকিল। কিন্তু টাকা নেওয়ার জন্য পিটার অরোরাকে বটুকবাবুর অফিসে ঢুকতে অনেকেই দেখেছে।
আচ্ছা,
ইনফ্যাক্ট গোবিন্দ নিজেই খবরটা সৌভিক নন্দর কাছে জেনেছিল। আচ্ছা, সৌভিক নন্দ কি এখনো তোদের কাস্টাডিতে আছে?
না রে, কুমুদিনী থেকে যাদের অ্যারেস্ট করা হয়েছিল সকলেই বেলে ছাড়া পেয়ে গিয়েছে। কিন্তু দরকার পড়লে সবাইকেই আবার ইন্টারোগেশনের জন্য ডাকা যেতেই পারে।
ঠিক আছে, তোরা এই অ্যাঙ্গেলটা এক্সপ্লোর করে দেখ, আর আমাকে পল্লবী ভদ্রর ব্যাকগ্রাউন্ডটা জানাতে পারবি?
খুব পারব। পল্লবী ভদ্রের খুনের কেসটা বিধাননগর পুলিশ কমিশনারেটের আওতায়। ইনভেস্টিগেটিং অফিসার যে জয়েন্ট কমিশনার, সে আমার বন্ধু। ও নিজেই কেসটার ব্যাপারে আমার সাহায্য চেয়েছিল, তাই পল্লবীর ফাইল আমার কাছে এসেছে। দাঁড়া, ওটা আনাচ্ছি।
গৌতমের নির্দেশে একটু পরেই পল্লবী ভদ্রর ফাইলটা এসে গেল। সেটাই চোখ বুলিয়ে গৌতম বলতে লাগল,
পল্লবী ভদ্রর বাড়ি যাদবপুর ছাড়িয়ে একটা রিফিউজি কলোনিতে। বয়স সন্ধি থেকেই পল্লবীর প্রচুর অ্যাডমায়ারার। মেয়েটা কিছুদিন নয়ডাতে একটা হোটেলে চাকরি করেছিল। সেখানে একটি বাঙালি ছেলের সঙ্গে ওর সম্পর্কও হয়েছিল। ছেলেটি তারপর চাকরি নিয়ে কলকাতায় ফিরে আসে আর পল্লবীকেও কলকাতায় ফিরে আসতে বলে, কিন্তু তারপর থেকে ছেলেটার আর কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না।
পল্লবীর বাড়িতে বা আশেপাশে কি সিসিটিভি ছিল?
না, অ্যাপার্টমেন্টটা নতুন, সিসিটিভি এখনো লাগানো হয়নি। পল্লবী যেদিন খুন হয় সেদিন অ্যাপার্টমেন্টের সিকিউরিটি ছেলেটি একটা ভুয়ো ফোন পেয়ে দেশের বাড়ি ছুটেছিল। ফোনে খবর পেয়েছিল যে ও তার মা নাকি অসুস্থ, কিন্তু গিয়ে দেখে তিনি নাকি বহাল তবিয়তেই আছেন।
তাই নাকি?
হ্যাঁ, সেই ছেলেটি জানিয়েছে পিটার অরোরা আর দু একজন সেলসম্যান ছাড়া পল্লবীর ফ্ল্যাটে তেমন কেউ আসতই না। শুধু মাঝে মধ্যে একটা ওই অল্প বয়সী ছেলে এসে রাতেও থেকে যেত। মনে হয় সেই ছেলেটাই পল্লবীর সেই পুরনো বয়ফ্রেন্ড।
আচ্ছা, পল্লবী বুটলেগারে চাকরিটা পেয়েছিল কিভাবে?
ইন্টারভিউ দিয়ে। ওর বাবা মা জানালেন খবরের কাগজে বিজ্ঞাপন দেখে পল্লবী অ্যাপ্লাই করেছিল।
আচ্ছা, পল্লবী নয়ডা থেকে ফিরে আসার ব্যাপারে ওরা কিছু বললেন?
ওদের কথা শুনে তো মনে হল কোনো ছেলের সঙ্গে সম্পর্কের ব্যাপারে কিছুই জানতেন না। অবশ্য ওর বুটলেগারে চাকরি করা নিয়ে ওর মা বাবার খুব আপত্তি ছিল।
পল্লবীর কাজটা ঠিক কি ছিল?
মোস্টলি ম্যানেজেরিয়াল জব।
ও,
অ্যাকাউন্টস দেখত না? অবশ্য ওর দায়িত্ব ছিল জেনারেল হসপিটালিটি। শুনলাম এটা নিয়েই নাকি মেয়েটা পড়াশোনাও করেছিল।
আর পিটার আরোরার সঙ্গে পল্লবীর সম্পর্ক কতদিনের?
সেটা সঠিক জানা যায়নি বুঝলি। বুটলেগারে চাকরি পাওয়ার পর থেকে পল্লবী প্রায় রাত করে নাকি বাড়ি ফিরত। সেটা তার পরিবার আর পাড়ার লোক কেউই ভালো চোখে দেখত না। কিছুদিন পরেই পল্লবী বাড়ি ছেড়ে ওই রাজার হাটের ফ্ল্যাটটাতে থাকতে শুরু করে। ফ্ল্যাটটা পিটার আরোরাই ভাড়া করে দিয়েছিল, পিটার সেটা নিজেই কনফার্ম করেছে। আর পল্লবীর বাড়িতে ওর রাত কাটানোর বিষয়টাও কিন্তু অস্বীকার করেনি।
আচ্ছা, লোকটাকে কিরকম বুঝছিস?
দু কান কাটা শয়তান। নেহাত পল্লবীর খুনের সময় লোকটা দিল্লিতে ছিল বলে ভাসাতে পারছি না।
পল্লবীর খুনের সময় পিটার যে দিল্লিতেই ছিল সেটা একেবারে নিশ্চিত?
হ্যাঁ, একাধিক সাক্ষী আছে, স্ট্রং অ্যালিবাই।
বুঝলাম। বুটুক সামন্তর কাছ থেকে পাওয়া 1 কোটি টাকাটা পিটার কি করেছে সেটা বার করা দরকার। এটা অবশ্য ওর পেট থেকে বার করা সহজ হবে না, বিশেষ করে যদি টাকাটা সত্যিই বেআইনি জুয়ার ব্যবসার জন্য নিয়ে থাকে।
দেখি, জানার চেষ্টা করছি।
আর একটা রিকোয়েস্ট আছে ভাই।
বল।
আমার আরো কয়েকজনের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু আমি একা গেলে কেউ পাত্তাই দেবে না। আমার সঙ্গে পুলিশের কাউকে দিতে পারবি?
তুই চাকিকেই নিয়ে জানা, সোমেন যে কবে ফিরবে সেটাই তো বুঝতে পারছি না।
হ্যাঁ হ্যাঁ, চাকিকে পেলে খুবই ভালো। আর হ্যাঁ, গোবিন্দ রায়ের কল লিস্টটা আমাকে দিস।
ওকে, ব্যবস্থা করছি।
হোটেল সিতারার সামনে পাশাপাশি দুটো কাবাবের দোকানে বেজায় ভিড়। তারই একটাতে চাকির সঙ্গে বসে কাবাব খেয়ে নিল আদিত্য। খাওয়া শেষ করে হোটেলে ঢুকে ম্যানেজার শফিকুলের সঙ্গে দেখা করল দুজনে। হোটেলের কয়েকজন স্টাফের সঙ্গে আদিত্য কথা বলতে চায়। ম্যানেজার তাদের নিজের ঘরে এনে বসাল। প্রথমে খুনের দিন 4 তলায় ডিউটি করা বেয়ারাটিকে ডাকা হল। তার নাম রমেশ, বেটে খাটো, বিশেষত্বহীন চেহারা। চাকি বলল,
কিছুদিন আগে 412 নম্বর ঘরে যে খুনটা হয়েছে তার ব্যাপারে দু একটা প্রশ্ন করবার আছে। আচ্ছা, তোমার পুরো নাম কি আর হোটেলে কতদিন কাজ করছ?
আমার নাম রমেশ পাসওয়ান সাহ, আমি এ হোটেলে 10 সাল আছি।
যে রাতে খুনটা হয় সে রাতে 4 তলাতে তুমি ডিউটিতে ছিলে তো?
হ্যাঁ সাহ, দুপুর 12টা থেকে রাত 12টা অবধি।
আচ্ছা, সেই রাতে কোনো সন্দেহজনক শব্দ শুনেছিলে তুমি?
না সাহ, আমি তো 4 তলায় ছিলাম না।
মানে?
এখানকার নিয়ম হল 4 তলার ডিউটি মানে 4 তলা থেকে রুম সার্ভিসের অর্ডার এলে সেইটা গেস্টের ঘরে পৌঁছে দেওয়া।
ও,
আমি তাই পুরা সময় 1 তলা বিয়ারাদের রুমে ছিলাম।
আচ্ছা, তা সেই রাতে 412 নম্বর রুমে কিছু পৌঁছে দিয়েছিলে?
রাত 9টা নাগাদ সাহেবের ঘরে ওই ডিনার পৌঁছে দিয়েছিলাম, আর 9:45 সাহেবের ঘর থেকে খালি প্লেটগুলো নিয়ে এসেছিলাম।
সাহেবকে তখন কেমন দেখেছিলে?
সব তো ঠিকই ছিল সাহেব, সাহেব বসে টিভি দেখছিলেন।
আচ্ছা রমেশ, ওই সাহেব যেদিন হোটেলে চেক ইন করলেন সেদিন ওর লাগেজগুলো ঘরে কে পৌঁছে দিয়েছিল?
আমি সাহেব। সাহেব দুপুর 12টার পর চেক ইন করেছিলেন।
সাহেবের সঙ্গে কি কি লাগেজ ছিল মনে আছে?
হ্যাঁ সাহেব, একটা কালো স্যুটকেস আর একটা নীল ব্যাগ। আমি 2টো লাগেজই নিতে যাচ্ছিলাম, কিন্তু সাহেব নীল ব্যাগে হাত দিতে মানা করলেন। ব্যাগটা ভারী ছিল, সাহেবের নিতেও কষ্ট হচ্ছিল, ফিরবি ওটা নিজেই নিলেন।
সাহেবের ঘরে কোনো ভিজিটারকে আসতে দেখেছ?
একজন তো রোজই আসতো সাহেব, এসে অনেকক্ষণ থাকত। সাহেব লোকটাকে সেলিম বলে ডাকতেন, লাগতা থা ও অ্যাসিস্ট্যান্ট আছে। সাহেব নিজে তো ঘর থেকে বেরোতেন না, তাই ওই লড়কা সাহেবের বাইরের কাজ করে দিত। এছাড়া 4তলায় আর কাউকে দেখিনি সাহেব। 3তলায় সাহেব আরেকটা ঘুম নেওয়ার পর সেখানে 2-1 জন ভিজিটার এসেছিল। কালীচরণ 3তলায় ডিউটি করে, ওই বলেছে।
আচ্ছা, হোটেলের কোনো গেস্টকে সাহেবের ঘরে ঢুকতে দেখেছো?
হোটেলের গেস্ট? ও হ্যাঁ সাহেব, 301 নম্বর ঘরের সাহেবকে একবার 412 নম্বরে দেখেছিলাম। ওরা দুজন ড্রিঙ্ক করছিলেন, হাসি মজাকও করছিলেন। ও দোস্ত লোক যেমন করে
ওই একদিনই আড্ডা মারতে দেখেছিলে?
হ্যাঁ সাহেব।
আচ্ছা, 412 সাহেব কি একদিনও বাইরে বেরোননি? ভালো করে ভেবে বলো তো।
না, এমনিতে তো একবারের কথাই মনে পড়ছে সাহেব। খুব ভোরবেলা বেরিয়ে গিয়েছিলেন, রাতে ফেরেননি, ডিনারও খাননি। আগলে দিন দুপুরে হোটেল ফিরে আমাকে লাঞ্চ আনতে বলেছিলেন।
সেটা কবে?
তারিখ তো মনে নেই সাহেব, তবে খুন হওয়ার 3-4 দিন আগে।
আচ্ছা, যখন বেরিয়েছিলেন তখন কি উনি সঙ্গে কোনো লাগেজ নিয়ে গিয়েছিলেন? কালো সুটকেস কিংবা নীল ব্যাগ?
লাগেজ তো লেকে গেছে, কিন্তু সুটকেস বা নীল ব্যাগ তো নেননি। অন্য ছোটাসা এক ব্যাগ ছিল।
আচ্ছা ঠিক আছে রমেশ, তুমি আসতে পারো।
হ্যাঁ স্যার।
রমেশ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর কম্পিউটার ঘেঁটে ম্যানেজার শফিকুল জানালো 301 নম্বর ঘরের সেই বোর্ডারের নাম একরামুল হক, ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ, পেশায় ব্যবসায়ী। হোটেলে চেক ইন করেছিল 20 ফেব্রুয়ারি, অর্থাৎ ফিরদৌস চেক ইন করার প্রায় 2 সপ্তাহ পর। চেক আউট করেছে ফিরদৌসের খুন হবার 2 দিন পর, মার্চের 6 তারিখ। আদিত্য একরামুল হকের ঘরের ডিটেল আর আইডেন্টিটি প্রুফের কপি চেয়ে নিল। এরপর ডাকা হল হোটেলের রাত্রিকালীন সিকিউরিটি গার্ডকে। সিকিউরিটি আবার বলল খুনের দিন সারা রাত সে জেগেই ছিল। সে রাতে ঘুমোনো আদৌ সম্ভব ছিল না, কারণ পাশের গলিতে সারা রাত ধরে হোলির গান আর প্রচণ্ড হই হল্লা হচ্ছিল। হোলি শেষ হয়ে যাওয়ার পর 1 মাস ধরে এরকম হই হল্লা হলে কার সাধ্য রাতের বেলা ঘুমোয়? কথাবার্তা শেষ করে আদিত্যরা বেরিয়ে এল। চাকি জিজ্ঞেস করল,
এরপর কোথায় যাবেন স্যার?
আপাতত বাড়িই যাব। এরপর প্রডিউসার রোহিত ধামানিকে ধরতে হবে, কিন্তু তার দর্শন সহজে পাওয়া যাবে বলে তো মনে হয় না। দেখি গৌতম কিছু করতে পারে কিনা। আর চাকিবাবু,
স্যার,
ওই একরামুল হকের আইডি প্রুফটা ভেরিফাই করে আমাকে জানাবেন কেমন? ওই লোকটাকে ট্র্যাক করে কিছু পাওয়া গেলেও যেতে পারে।
হ্যাঁ স্যার, অবশ্যই জানাব।
শেষমেশ গৌতমের হস্তক্ষেপেই রোহিত ধামানির একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল। রোহিত ধামানির প্রোডাকশন হাউস সম্পর্কে আদিত্য আগেই অনেক তথ্য জোগাড় করেছিল। 3 পুরুষের পারিবারিক হীরের ব্যবসাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছে রোহিত ধামানি। এখন তার মূল ব্যবসা বিদেশ থেকে আনকাট হীরে কিনে কেটে পালিশ করে সেগুলোকে আবার বিদেশে বিক্রি করা। সিনেমার প্রোডাকশনের ব্যবসাটা গৌণ, কিন্তু সেটাও দীর্ঘদিনের। অফিসে বসে ঘড়ি ধরে 10 মিনিট ইন্টারভিউ দিল ধামানি।
দেখুন মিস্টার মজুমদার, ফেরারি প্রডিউস করতে গিয়ে আমি একেবারে ফেঁসে গেছি। শুরুতে অ্যাম্বিশিয়াস প্রজেক্ট ছিল, তারপর আমার কিছু ব্যাড বিজনেস ভেঞ্চার্স হয়ে গেল, বাটুকবাবুরও ফাইন্যান্স করতে অসুবিধা হয়ে গেল। এখন কিসি তারায় প্রজেক্টটা শেষ করতে পারলে বেঁচে যাই।
বটুকবাবু তো আগেও আপনাদের ফিল্ম ফাইন্যান্স করেছেন।
হ্যাঁ হ্যাঁ, বহুবার। বটুকবাবুর সঙ্গে আমার 20 ইয়ার্স এর বিজনেস রিলেশন। কিন্তু এবার আর কি করে হেল্প করবেন? পুলিশ এমনিভাবে ওর পিছে পড়ে আছে।
বুঝলাম, তবে আমি বটুকবাবুর ব্যবসা নিয়ে তদন্ত করছি না। আমার ইন্টারেস্ট বটুকবাবুর একজন এজেন্টকে নিয়ে। তার নাম ফিরদৌস রহমান, সে কিছুদিন আগে খুন হয়েছে। আপনি ফিরদৌসকে চিনতেন?
হ্যাঁ চিনতাম, বাটুকবাবুর কাছ থেকে অনেকবার পয়সা নিয়ে এসেছে ফিরদৌস। বাটুকবাবু খুব বিশ্বাস করতেন ওকে, বাট ওকে পার্সোনালি চিনতাম না।
আর সুমনা ঘোষাল, তাকে আপনি কতদিন চেনেন?
সুমনা ঘোষাল, তার সঙ্গে ফিরদৌসের কি কানেকশন আছে?
কিছু একটা থাকলেও থাকতে পারে, আপনার যদি আপত্তি না থাকে উত্তরটা দিন না।
Well, if you insist, সুমনাকে আমি অনেকদিন চিনি। ও আমার প্রোডাকশনে কাজ করেছে, ভালো অ্যাক্ট্রেস ছিল, বাট ওল্ড স্কুল। ওই রকম অ্যাক্টিং এখন আর চলে না।
তাহলে রিলেশনটা স্ট্রিক্টলি প্রফেশনাল ছিল?
আপনি কিন্তু মিসচিভিয়াস আছেন, সারা দুনিয়া জানে যে সুমনা অ্যান্ড আই ইউজ টু লিভ টুগেদার। আমার ফ্ল্যাটেই থাকতো সুমনা, বাট উই ব্রোক আপ ইভেন্টুয়ালি।
আপনাদের কি এখনো যোগাযোগ আছে?
হ্যাঁ হ্যাঁ, বিলকুল। আমাদের ব্রেকআপে কোনো বিটারনেস তো ছিল না।
আপনি তো ওর ছেলে রনিকে চাকরিও দিয়েছেন।
হ্যাঁ দিয়েছি। আসলে মাঝে মাঝে মনে হয় সুমনার সঙ্গে আমি ঠিক জাস্টিস করিনি, তাই ও যখন রনির জন্য সাহায্য চাইল আই কুডন্ট ডিনাই। বাট রনি ইজ আ ব্রাইট বয়, সিনসিয়ার ওয়ার্কার, প্রোডাকশন ম্যানেজার হিসেবে খুবই কম্পিটেন্ট।
কথাটা বলেই রোহিত ধামানি উঠে দাঁড়াল, অর্থাৎ সময় শেষ। তার অফিস থেকে বেরিয়ে আদিত্য রাস্তায় পা দিয়েই খেয়াল করল অফিস বিল্ডিং এর অন্য একটা দরজা দিয়ে রনি ঘোষাল বেরোচ্ছে, কাঁধে ঝোলানো ব্যাগ। আদিত্যকে দেখে রনি নিজেই এগিয়ে এলো।
আরে আদিত্যবাবু, যে এখানে কি কোনো কাজে এসেছিলেন?
আপনার বসের কাছ থেকে অতি কষ্টে মিনিট পনেরোর একটা ইন্টারভিউ আদায় করতে পেরেছিলাম। আপনাদের সিনেমার শুটিং কেমন চলছে?
ওই চলছে একরকম, কিন্তু ছবির নাম গল্প সবই বদলে গেছে। সব প্রোডাকশনেই কিছু না কিছু ঝামেলা লেগে থাকে, আর সেসব এই প্রোডাকশন ম্যানেজারকেই সামলাতে হয়। চাকরির গাল ভরা নাম হলেও আসলে গোমস্তার কাজ, মাঝে মাঝে অসহ্য লাগে।
আপনি এর আগে নয়ডায় চাকরি করতেন না? সেটারও কি এই ধরনের সমস্যা ছিল?
ছিল তো বটেই, কিন্তু আমার মতো ব্যাকগ্রাউন্ডের লোকেদের এর থেকে বেটার কাজ জোটাটা মুশকিল। পিতৃপরিচয় নেই, মায়ের পরিচয়টাও খুব একটা বুক ফুলিয়ে বলে বেড়ানোর মতো নয়। প্রফেশনাল লাইফ হোক কি পার্সোনাল লাইফ, এই কলঙ্ক আমার পিছু ছাড়তেই চায় না। সমাজে যে টিকে আছে এটাই আশ্চর্যের। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আসি কেমন?
হ্যাঁ আসুন। নমস্কার।
নমস্কার।
কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে সকাল দশটা বারোয় বহরমপুরে ঢোকা যায়। কে আর জেঠুর বাড়ি স্টেশন থেকে পায়ে হেঁটে আধ ঘন্টার রাস্তা। আদিত্য অবশ্য হাঁটাহাঁটির মধ্যে না গিয়ে সারাদিনের জন্য একটা টোটো ভাড়া করে নিল। একটু পরেই জ্যাঠামশাই অমল বাগজির বাড়ি পৌঁছে গেল আদিত্য। অমলবাবু এককালে বহরমপুর কোর্টে প্র্যাকটিস করতেন, তখনকার শাসক দলের টিকিটে দাঁড়িয়ে বার কয়েক ইলেকশনেও জিতেছিলেন। আদ্যপান্ত সৎ এবং পরোপকারী ছিলেন বলে পাড়ার লোকে তাঁকে এখনও মনে রেখেছে। লাল রঙের পুরনো দোতলা বাড়িটার সদর দরজার বাইরেই এক বৃদ্ধ কাজের লোক দাঁড়িয়েছিল, সে আদিত্যকে বাইরের ঘরে নিয়ে গিয়ে বসাল। একটু পরে একজন বয়স্ক কিন্তু রিজু চেহারার ভদ্রলোক ঘরে ঢুকে বললেন,
চলো চলো দুজনে আগে খেয়ে নি, তারপর তোমার কথা শুনব, কেমন?
একটু কুণ্ঠিতভাবেই অমলবাবুর পেছন পেছন খাবার ঘরে ঢুকে আদিত্য দেখল মাটিতে আসন পেতে খাওয়ার এলাহি আয়োজন হয়েছে। কাঁসার থালায় ভাত, ডাল, ভাজা, মাছের ঝোল, পাঁঠার মাংস সবই আছে। আদিত্যর মনটা ভালো হয়ে গেলেও তার অপ্রস্তুত ভাবটা কাটতে আরও একটু সময় লাগল, কিন্তু অমলবাবুর আন্তরিকতায় কিছুক্ষণের মধ্যেই জড়তা ভেঙে গেল। খাওয়ার পরে অমলবাবু আক্ষেপে সুরে বললেন,
কিয়া এত দেরি করে তোমার আসার কথাটা বলল, আমি তো খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থাই করতে পারলাম না। আগে জানলে তোমাকে গঙ্গার ইলিশ খাওয়াতে পারতাম, বুঝলে?
সে আরেকদিন হবে, আজ যা খেলাম তার উপরে ইলিশ মাছ খেলে আজ আর কলকাতা ফেরার উপায় থাকতো না।
বেশ বেশ বেশ, তা আর একদিনই হবে। তা কেয়ার সঙ্গে তোমার কিভাবে আলাপ, মানে ওর সঙ্গে কলেজে পড়তে?
আমি মানে কেয়া কি আমার সম্পর্কে কিছু বলেছে আপনাকে, মানে বিশেষ করে আমার পেশার ব্যাপারে?
না, তেমন কিছু বলেনি, শুধু বলল যে তুমি হাবিবুর রহমানের ছেলে ফিরদৌসের ব্যাপারে কিছু জানতে চাও। ফিরদৌসের ব্যাপারটা কাগজে পড়েছি, ভেরি স্যাড। ওর বাবা আমার বন্ধু ছিল, বুঝলে?
হ্যাঁ, ওই খুনের ব্যাপারটার বিষয়ে আসলে আমি একজন বেসরকারি গোয়েন্দা, ফিরদৌসের পিসি নুসরাত বেগম আমার ক্লায়েন্ট, ওর হয়ে আমি এই কেসটা ইনভেস্টিগেট করছি।
আচ্ছা, তুমি বেসরকারি গোয়েন্দা?
আগে হ্যাঁ, আর কেয়ার সঙ্গে আমি কলেজে পড়িনি, যদিও আমরা একই বয়সী। আমাদের একজন কমন বন্ধু ছিল, তার নাম চন্দ্রলেখা সেন। কিছুদিন আগে চন্দ্রলেখা নিখোঁজ হয়েছিল, সেটার ইনভেস্টিগেশনও আমি করছিলাম, তখনই কেয়ার সঙ্গে আমার আলাপ হয়।
চন্দ্রলেখা অন্তর্ধান রহস্য? আরে, এটার ব্যাপারে তো মিডিয়াতে বিস্তর আলোচনা হয়েছিল, তাই ভাবছি তোমার নামটা কেমন যেন শোনা শোনা মনে হচ্ছে। আরে, তুমি তো বিখ্যাত লোকে।
আরে না না, এভাবে বলবেন না জেঠু। সত্যি কথাটা হলো, বিএসসি পাশ করার পর নানা কারণে আমার আর লেখাপড়া হয়নি।
ও,
হরেক রকম কাজ করতে করতে পাকে চক্রে এই কাজে ঢুকে কোন রকমে টিকে আছি, কেহা সবই জানে।
কে কে আছে তোমার বাড়িতে?
এর পরের 15 মিনিট আদিত্যকেই অমলবাগচির জেরার মুখে পড়ে পারিবারিক ইতিহাসের ফিরিস্তি দিতে হল। সে বড় জমিদার বংশের ছেলে, তার ঠাকুরদাদা বিখ্যাত ফ্রিডম ফাইটার ছিলেন, বাবা ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতের মস্ত পৃষ্ঠপোষক। অথচ সেই বংশের ছেলেকে মহাত্মা গান্ধী রোডের কাছে একটা ইঁদো মেস বাড়িতে থেকে পেটের দায়ে গোয়েন্দাগিরি করতে হয়। এসব কথা জনসমক্ষে বলতে ভালো লাগে না, কিন্তু অমল বাগচির চরিত্রে এমন একটা স্নিগ্ধতা আছে যে ওর সামনে এসব বলতে আদিত্যর ততটা খারাপ লাগল না। বক্তব্য শেষ করে আদিত্য বলল,
জেঠু, অনেক বেলা হয়ে গেল যে, ফিরদৌসের ব্যাপারে প্রশ্নগুলো সেরে নিতে পারি এবার?
হ্যাঁ হ্যাঁ, বলো বলো।
হ্যাঁ, শুনেছিলাম অল্প বয়সে ফিরদৌস একটা চুরির মামলায় জড়িয়ে পড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার শাস্তি হয়নি, কারণ ওর বাবা ওকে বাঁচিয়েছিলেন। এই মামলাটা সম্পর্কে আপনি কিছু জানেন?
জানি জানি ভাই, কি বললাম না, ফিরদৌসের বাবা আমার বিশেষ বন্ধু ছিলেন, তাই ওরই গোপন ইতিহাসের সবটাই আমি জানি। ফিরদৌসের যখন 15-16 বছর বয়স, তখন পাড়ার এক সমবয়সী হিন্দু মেয়ের সঙ্গে ওর সম্পর্ক হয়। মেয়েটির নাম ছিল জয়া অধিকারী। বুঝতেই পারছ, সম্পর্কটা নিয়ে দুবাড়িতে তুল কালাম বাঁধল। বেশ কিছুদিন জয়াকে ঘরে বন্ধ করে রাখা হল, এই অবধি পাড়া সকলেই প্রায় জানে। কিন্তু এর পরের ঘটনাটা প্রায় কেউই জানে না।
কি ঘটনা?
ফিরদৌস আর জয়া ঠিক করল ওরা পালিয়ে গিয়ে বিয়ে করে আলাদা সংসার বাঁধবে। দুজনেরই অল্প বয়স, বুদ্ধিশুদ্ধির অভাব, তবে এইটুকু তারা বুঝেছিল যে আলাদা সংসার করতে টাকা লাগবে। ফিরদৌস তখন জয়াকে আশ্বাস দিল সে ঠিকই টাকার জোগাড় করবে।
আচ্ছা, কিভাবে?
তখন হাবিবুরের কাছে ওর পার্টির বেশ কিছু টাকা থাকত, বুঝলে? পার্টির কর্তারা ওকে ব্যাংকের থেকেও বেশি নির্ভরযোগ্য মনে করত। কিন্তু ফিরদৌস একদিন সেই পার্টির ফান্ড থেকে 85,000 টাকা সরিয়ে ফেলল। কিন্তু কিভাবে সরিয়েছিল সেটা অবশ্য আমার জানা নেই।
ও, তারপর?
তারপর পালাতে গিয়ে ফিরদৌস আর জয়া ধরা পড়ে গেল। তবে জয়া অবশ্য জানত না যে ফিরদৌস তার বাবারই টাকা চুরি করেছে। ধরা পড়ে দুজনকে যে যার বাড়ি ফিরতে হল, আর চুরির খবরটা হাবিবুর অনেক কষ্টে ধামা চাপা দিল। ফিরদৌসকে কলকাতায় আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হল, কিন্তু জয়ার তো যাবার কোনো জায়গা ছিল না, সে বহরমপুরেই রয়ে গেল। এর কিছুদিন পরেই অবশ্য হাবিবুর হার্ট অ্যাটাকে মারা যায়।
আচ্ছা, ইদানিং জয়ার সঙ্গে ফিরদৌসের যোগাযোগ ছিল কিনা আপনি জানেন?
জানি, তুমি ঠিকই আন্দাজ করছ। ওই ঘটনার পর জয়া আর বিয়ে করে, সে বহরমপুরে একটা স্কুলে পড়ায়। ফিরদৌস অবশ্য বিয়ে করেছিল, কিন্তু শেষ দিন পর্যন্ত জয়ার সঙ্গে সম্পর্ক রেখে গেছে। ওর বাড়িতে ফিরদৌসের যাতায়াত ছিল এটা আমি জানি। আমার মনে হয় জয়ার সঙ্গে তোমার একবার দেখা করা উচিত। ওর কাছে নতুন কোনো খবর থাকলেও থাকতে পারে, বুঝলে?
অমলবাবুই টোটো ড্রাইভারকে জয়া অধিকারীর বাড়ি যাওয়ার রাস্তা দেখিয়ে দিলে। বাড়িটা গঙ্গার ধার ঘেঁষা, আশেপাশের বাড়ির থেকে একটু আলাদা হয়েই দাঁড়িয়ে আছে। টোটোওয়ালাকে অপেক্ষা করতে বলে আদিত্য বাড়ির দরজায় কড়া নাড়ল। জয়া অধিকারী ভেতরেই ছিল। আদিত্যর পরিচয় পেয়ে অবাক হলেও অমল বাগচি পাঠিয়েছেন শুনে আর কথা বলতে আপত্তি করল না। তাকে বাইরের ঘরে বসিয়ে জয়া বলল,
আমি এখানে একাই থাকি, বাবা মা গত হয়েছেন, এক দাদা থাকেন কলকাতায়, আমার সঙ্গে তেমন যোগাযোগ নেই।
আর ফিরদৌসের সঙ্গে কি আপনার যোগাযোগ ছিল?
ফিরদৌস আমার বন্ধু ছিল, নিকটতম বন্ধু, ফোনে প্রায় কথা হতো। তাছাড়া মাসে অন্তত একবার ফিরদৌস এ বাড়িতে আসত।
আই সি। শেষ কবে এসেছিল মনে পড়ছে?
তারিখটা ঠিক মনে নেই, ঘটনার দু তিন দিন আগে।
বুঝেছি, কিছু মনে করবেন না ম্যাডাম, একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, ইচ্ছে না হলে উত্তর দেবেন না। ফিরদৌস যেদিন এসেছিল সেই রাত্রি কি এখানেই ছিল?
হ্যাঁ, আমার এখানে এলে ফিরদৌস রাত্রিটা থেকেই যেত, সেদিন হচ্ছিল।
আচ্ছা, ফিরদৌস খুন হওয়ার পর পুলিশ আপনার সঙ্গে যোগাযোগ করেছিল?
না, এখনো অবধি তো করেনি, হয়তো ওর সঙ্গে আমার সম্পর্কের কথাটা জানে না। আমিও আগ পাড়িয়ে কিছু বলতে চাইনি, কিন্তু পুলিশ কিছু জানতে চাইলে আমি নিশ্চয়ই সহযোগিতা করব।
ঠিক আছে, এবারে একটা কথা বলুন তো, শেষ দিন যখন ফিরদৌস এখানে এসেছিল ওর সঙ্গে কি কি লাগেজ ছিল আপনার মনে আছে?
লাগেজ?
হ্যাঁ,
সঠিক মনে নেই, বোধহয় একটাই ব্যাগ ছিল।
কি রকম ব্যাগ, কত বড়, একটু কষ্ট করে মনে করুন প্লিজ, এটা তদন্তের জন্য জানা জরুরি।
দাঁড়ান দাঁড়ান একটু ভাবি।
হ্যাঁ
হ্যাঁ, মনে পড়েছে, ফিরদৌসের একটা ছোট চামড়ার ব্যাগ আছে, কাঁধে ঝোলানো যায় ওই রকমই আর কি, ওটা নিয়ে এসেছিল, আর কোনো লাগেজ সঙ্গে ছিল না।
ও, ফিরদৌস কি আপনার কাছে কোনো নির্দিষ্ট জিনিস গচ্ছিত রেখে গিয়েছিলেন?
নির্দিষ্ট জিনিস?
হ্যাঁ,
কই না তো।
আপনি ঠিক জানেন, ভেবে বলছেন তো?
হ্যাঁ, ভেবেই বলছি।
বেশ, আচ্ছা এই বাড়িটা কি আপনার নিজের?
হ্যাঁ, পুরনো বাড়ি কিনে সারিয়ে নিয়েছি, বেশিরভাগ টাকাটা অবশ্য ফিরদৌসই দিয়েছিল, আমি বাকিটা দিয়েছিলাম। ও নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি সারানোর কাজটা করিয়েছিল, আমি একা ওসব পারতাম না।
বেশ, আজ উঠি।
আচ্ছা,
আর শুনুন, আপনি একেবারে একা থাকেন, আর তার উপর জায়গাটাও এত নির্জন, একটু সাবধানে থাকবেন।
সাবধানে? আমার তো কোনো শত্রু নেই, আমায় আর কে কি করবে?
না, আপনার না থাকলেও ফিরদৌসের তো ছিল। সেসব শত্রুদের কারণে আপনারও বিপদ হতে পারে। যাই হোক, আপনার ফোন নাম্বারটা নিয়ে রাখছি, আপনিও আমারটা রাখুন, দরকার হলে ফোন করতে দ্বিধা করবেন না।
আচ্ছা, তাই হবে।
জয়ার বাড়ি থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গিয়েছিল। অমলবাবু সেদিন কিছুতেই আদিত্যকে ফিরতে দিলেন না। অগত্যা পরদিন সকালেই কলকাতার ট্রেন ধরল আদিত্য। ট্রেনে বসেই দেখল নূপুর মণ্ডল একটা মেইল পাঠিয়েছে, সঙ্গে একটা অ্যাটাচমেন্ট। সুমনা ঘোষালের ইন্টারভিউয়ের অডিও ফাইল পাঠিয়েছে নূপুর। ট্রান্সক্রিপশন করে লিখিত ইন্টারভিউটা দিন দুয়েকের মধ্যে পাঠাবে। এদিকে মেসে পৌঁছতে না পৌঁছতেই হঠাৎ বিমল এসে হাজির।
কলকাতার বাইরে কোথাও গিয়েছিলেন নাকি স্যার? কতবার ফোন করলাম, কিছুতেই পেলাম না।
বহরমপুর গিয়েছিলাম, এইমাত্র ফিরলাম। বসো, কি খবর বলো।
আসলে ওই বুটলেগার ক্লাবের সামনে তিন দিন চা কফি বিক্রি করেছি স্যার। আরো কয়েকটা দিন থাকতে পারলে হয়তো সুবিধে হতো, কিন্তু চতুর্থ দিন লোকাল মাস্তানরা এসে আমাকে হুমকি দিয়ে বলল ওখানে ব্যবসা করতে গেলে নাকি 10,000 টাকা খরচ করতে হবে।
ওরে বাপরে, যাক, এই কদিনে কি জানতে পারলে বলো।
ওই ড্রাইভার আর সিকিউরিটিরা তো বলল যে বুটলেগার ক্লাবের ব্যবসা মোটেই ভালো যাচ্ছে না। ওখানে পল্লবী নামের যে একজন ম্যানেজার ম্যাডাম ছিলেন, তিনি রাজারহাটের ফ্ল্যাটে নাকি খুন হয়েছে। পল্লবী ম্যাডাম ক্লাবটা খুব ভালো ম্যানেজ করতেন, উনি মারা যাবার পর থেকে এই দিনে দিনে কাস্টমার কমে যাচ্ছে।
ওই ম্যাডামের জায়গায় অন্য কাউকে নেওয়া হয়নি?
বোধহয় না স্যার, কিন্তু কেন হয়নি বলতে পারবো না। ক্লাবের মালিক পিটার অরোরার সঙ্গে নাকি পল্লবী ম্যাডামের জোরদার ইশক চলছিল।
এটা আমিও জানি। আর কিছু?
ওই যে মস্তানগুলো আমাকে হুমকি দিল না, ওরা চলে যাওয়ার পর ক্লাবের একজন সিকিউরিটি আমাকে বলল আগে নাইট ক্লাবের পেছনের দিকে একটা হল ঘরে জুয়া খেলা হতো, ওই মস্তানগুলো সেই জুয়ার আড্ডাটা সামলাত, কেউ ঝামেলা করলে তাদের 2-4 ঘা দিয়ে বার করে দিত। কিন্তু জুয়ার আড্ডাটা কদিন আগে নাকি বন্ধ হয়ে গেছে, মালিকও ওদের বরখাস্ত করে দিয়েছে। তারপর থেকেই মস্তানগুলো না খেতে পাওয়া কুত্তার মতো ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। মোটামুটি এইটুকুই জানতে পেরেছি স্যার।
বিমল বিদায় নেওয়ার পর নূপুরের পাঠানো অডিওটা ল্যাপটপে ডাউনলোড করে চালিয়ে দিল আদিত্য। একটু পরেই সুমনা ঘোষালের গলা শোনা গেল। নূপুর বেশ সাবলীলভাবেই ইন্টারভিউ নিয়েছে। সুমনা সহজভাবে জীবনের কথা বলে যাচ্ছে, ছোটবেলার ঘাত প্রতিঘাত, সিনেমার ক্যারিয়ার, মুম্বাই প্রবাসের প্রসঙ্গ, সবকিছু নিয়েই আলোচনা হচ্ছে। হঠাৎ অডিও ট্র্যাকে নূপুরের প্রশ্ন এলো।
আচ্ছা, আপনার তো একজন ছেলে আছে, তার ব্যাপারে কিছু বলুন না।
মানে আমার ইন্টারভিউতে হঠাৎ ছেলের প্রসঙ্গ তুলছেন কেন?
কি জানেন ম্যাডাম, আপনার ছেলের পিতৃ পরিচয় নিয়ে গসিপ ম্যাগাজিনগুলো নানা রকম কথা বলে। কেউ বলে আপনার ছেলের বাবা প্রডিউসার রোহিত ধামানি, আবার কেউ বলেন আপনার প্রথম দিকের ছবির নায়ক আশিস কুমার। কিন্তু এগুলো তো সবই বানানো গল্প, আর এসবের কারণে শুধু শুধু আপনার চরিত্র হনন হচ্ছে। আপনি নিজেই যদি ব্যাপারটা পরিষ্কার করে দেন তাহলে তো আপনারও লাভ।
এই, আপনার মতলবটা কি বলুন তো? আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে এত কৌতূহল কিসের? ভালো করে শুনুন, আর একটাও পার্সোনাল প্রশ্ন করলে আমি কিন্তু ইন্টারভিউ বন্ধ করে দেব।
ম্যাডাম, ম্যাডাম প্লিজ শান্ত হন, আমি কিন্তু ওইভাবে কথাটা বলতে চাইনি।
তো কিভাবে বলতে চেয়েছিলেন শুনি? একদম চালাকি করবার চেষ্টা করবেন না। এই ইন্টারভিউ ছাপা হবার আগে একটা অফিসিয়াল লিখিত কপি আমি দেখতে চাই, তাতে যদি একটা কোনো আপত্তিকর বিষয় দেখি তাহলে।
প্লিজ রাগ করবেন না ম্যাডাম, আমি তো এই প্রফেশনে নতুন, বলতে গেলে এই ইন্টারভিউটাই আমার প্রথম বড় অ্যাসাইনমেন্ট। আমার বস বারবার করে বলেছেন ইন্টারভিউ থেকে যেন নতুন ইনফরমেশন পাওয়া যায়, সেই জন্যও আরো প্রশ্নটা করে ফেলেছিলাম। অভিজ্ঞতার অভাবে যদি ভুল কিছু বলে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দিন।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কান্নাকাটি করার কি আছে? দেখুন, অফ দ্য রেকর্ড বলছি, আমার ছেলের বাবার সম্পর্কে কোনো পাবলিক স্টেটমেন্ট দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার সঙ্গে তাঁর যোগাযোগ আছে ঠিকই, কিন্তু তিনি আজ পর্যন্ত নিজে থেকে পিতৃত্ব স্বীকার করেননি। এটা যে আমার একটা চরম অপমানের জায়গা সেটা আশা করি বুঝতে পারছেন।
পারছি ম্যাডাম, চিন্তা করবেন না, ইন্টারভিউতে কোনো ব্যক্তিগত ব্যাপার থাকবে না।
পার্ক সার্কাস কানেক্টরের কাছে একটা নতুন হোটেলের রুমে বসে আছে আদিত্য। তার ক্লায়েন্ট নুসরাত বেগম অবশেষে ফিরদৌসের স্ত্রী সাবিনাকে নিয়ে কলকাতায় এসেছেন। তিনি আদিত্যকে আলাদা করে আক্ষেপের সঙ্গে জানালেন, এই হোটেলটায় মাত্র কিছুদিন আগেই ফিরদৌস আর সাবিনা একসঙ্গে উঠেছিল। নুসরাত বেখেয়ালে হোটেলটা বুক করে ফেলে মস্ত ভুল করেছেন। সাবিনা এসে থেকে একেবারে হিস্টেরিক হয়ে আছে, এদিকে অন্য হোটেলেও সে যাবে না, কারণ এখানে ফিরদৌসের স্মৃতি আছে। আদিত্য যখন রুমে ঢুকল তখনও সাবিনা খাটে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে মৃদু গলায় বলল,
ম্যাডাম আপনাকে বেশিক্ষণ বিরক্ত করব না, দু তিনটে মোটে প্রশ্ন আছে, কিন্তু আপনার উত্তরের উপরেই নির্ভর করছে কত তাড়াতাড়ি আপনার স্বামীর হত্যাকারীকে খুঁজে বার করতে পারব।
ঠিক আছে বলুন, কি জানতে চান?
আপনি প্রথমে আমাকে বলেছিলেন ফিরদৌস কোথায় লুকিয়ে আছে আপনি জানেন না, কিন্তু ফিরদৌসের কল লিস্ট চেক করে দেখা গেছে ও লুকিয়ে থাকার সময়ও আপনাদের যোগাযোগ ছিল। ফিরদৌস কি আপনাকে বলেছিলেন তিনি কোথায় লুকিয়ে আছেন?
ফিরদৌসের সঙ্গে আমার কথা হতো এটা সত্যি দাদা, কিন্তু আল্লাহ কসম ও কোথায় লুকিয়েছিল সেটা আমি জানতে পারিনি। জিজ্ঞেস করলে বলেছে ফুফাজি যদি আমাকে চাপ দিয়ে ও কোথায় আছে সেটা জানতে পারেন তাহলে হয়তো ফিরদৌসকে জানেই মেরে দেবেন।
আচ্ছা, ওই হারিয়ে যাওয়া টাকার ব্যাপারে ফিরদৌস কিছু বলেছিলেন?
হ্যাঁ, ফিরদৌস খুব জোর দিয়ে বলেছিল যে টাকাটা বটুক বাবুই চুরি করেছে, সেটার প্রমাণ জোগাড় করার চেষ্টাও করেছিল। ওই ওই ঘটনার আগের দিনও ওর সঙ্গে আমার কথা হয়, সেদিনও বলেছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু আর কিছুই ঠিক হলো না, আমার সব শেষ হয়ে গেল।
ম্যাডাম আমার আর একটাই প্রশ্ন আছে। আচ্ছা, আপনার কি কখনো ফিরদৌসের সঙ্গে এমন কোনো কথা হয়েছে যা সচরাচর আপনাদের মধ্যে হয় না? হয়তো খুব সামান্য কথা, কিন্তু সেটা স্বাভাবিকের থেকে একটু আলাদা।
স্বাভাবিকের থেকে আলাদা?
হ্যাঁ,
কি জানি, মিয়া বিবির মধ্যে রোজ যেমন কথা হয় সেরকমই তো হতো।
একটু ভেবে বলুন তো, মানে খুব তুচ্ছ ব্যাপার মনে হলেও সেটা জরুরি হতে পারে।
ফিরদৌস লুকিয়ে পড়ার ঠিক পরে আমার কাছ থেকে একটা নম্বর চেয়েছিল, ওই জয়দেব বলে একজন কম্পিউটার মেকানিকের।
ও,
মনে হয় ওর ওই ল্যাপটপ খারাপ হয়ে গিয়েছিল, এছাড়া তো আর তেমন কিছু মনে পড়ছে না।
মেকানিকের নাম্বার চেয়েছিল কেন? ফিরদৌসের কাছে নাম্বারটা ছিল না?
না দাদা, ওর দুটো মোবাইলই নতুন, তার কোনোটাতেই নম্বর দুটো ছিল না।
আচ্ছা,
আমি আমার পুরনো অ্যাড্রেস বুক দেখে ওকে নম্বরটা জানিয়ে দিয়েছিলাম।
সেই নাম্বারটা আমাকে দিতে পারবেন? হাতের কাছে আছে?
হ্যাঁ, দাঁড়ান আমার অ্যাড্রেস বুকটা নিয়ে আসি।
সাবিনা উঠে গিয়ে আলমারির পাল্লা খুলে নিজের ভ্যানিটি ব্যাগটা বের করল। আদিত্য দেখল আলমারির তাকে একটা নীল রঙের ট্রাভেল ব্যাগও রয়েছে। কিছুক্ষণ সম্মোহিতের মতো সেদিকে তাকিয়ে থেকে আদিত্য বলে উঠল,
ম্যাডাম, ওই বড় নীল ট্রাভেল ব্যাগটা কি ফিরদৌসের?
কোনটা? ও হ্যাঁ, ওটা তো ফিরদৌসেরই। গেলবার বড়দিনে কুমুদিনী থেকে ওটা গিফট পেয়েছিল। দাদা, ওই জয়দেবের নম্বরটা পেয়েছি, আপনি নিয়ে নেবেন?
ও হ্যাঁ হ্যাঁ, দিন।
সাবিনা আর নুসরতের থেকে বিদায় নিয়ে আদিত্য রাস্তায় নামল। এখন আর তেমন তাড়া নেই। দূর থেকে একটা ট্রাম আসতে দেখে কিছু না ভেবে চিনতে তাতেই উঠে পড়ল সে। সাবিনার সঙ্গে কথা বলে অনেক কিছুই পরিষ্কার হয়ে এসেছে, শুধু আর দু একটা সূত্র মেলানো বাকি। যেমন জয়দেব মেকানিককে ফোন করা। এমন সময় সোমেন মুখুটির ফোন এলো। আদিত্য ফোনটা ধরে বলল,
সোমেন বাবু, কলকাতায় ফিরেছেন?
না স্যার, কিন্তু কাজ অনেকটা এগিয়েছি। ওই $20,00,000 যে কুমুদিনীর তৃতীয় এজেন্ট শিবেন মাইতি আত্মসাৎ করেছে তাতে আর কোনো সন্দেহ নেই স্যার।
ও
টাকাটা তিনজন এজেন্ট মিলেই সরিয়েছিল। শিবেন সুযোগ বুঝে অন্য দুজনকে সরিয়ে দিয়ে নিজেই পুরোটা হাতিয়েছে। তবে খুনগুলো সুপারি কিলার দিয়েই করিয়েছে।
সাংঘাতিক ব্যাপার তো।
হুম,
তার মানে কি ডলারের হদিশ পেয়েছেন?
হ্যাঁ স্যার, শিলিগুড়ি হংকং মার্কেটে একটা দোকান আছে,
হ্যাঁ,
যারা হাওয়ালা বাজারে ডলার কেনা বেচা করে। আমার কাছে খবর আছে স্যার, ওদের হাত দিয়েই ওই ডলার বিক্রি হয়েছে।
আচ্ছা।
হ্যাঁ, আমি দোকানের মালিককে অবশ্য এখনো ধরিনি, কারণ তাতে শিবেন সাবধান হয়ে যেতে পারে।
আপনি ফিরছেন কবে?
এই দিন দুয়েক পরে ফিরব। তার মধ্যে শিবেন মাইতিকে ধরতে পারলে ভালো, না হলে হয়তো আরো একবার আসতে হবে।
বেশ, আশা করছি তাড়াতাড়ি সফল হয়ে ফিরতে পারবেন।
থ্যাংক ইউ স্যার, রাখলাম।
ফোনটা রেখে আদিত্য ভাবল আরো একটা সূত্র মিলে গেল। পরদিন সকালে দুটো ফোন এলো। প্রথমে রত্না ফোন করে ডিনারের নিমন্ত্রণ করল। তার কিছুক্ষণ পরেই সাব ইন্সপেক্টর চাকি ফোন করে জানাল, কুমুদিনী থেকে বাজেয়াপ্ত করে আনা কম্পিউটারগুলোর ডেটা অ্যানালিসিস করে দেখা গেছে, যেসব পার্টিদের জন্য কুমুদিনী শেয়ার কেনা বেচা করেছে তাদের মধ্যে মহাদেব এক্সপোর্ট ইম্পোর্ট বলে একটা কোম্পানির ট্রানজ্যাকশনের পরিমাণ সবচেয়ে বেশি। বাকি কোম্পানিগুলোর ক্ষেত্রে কেনা বেচা সবই হাজার কি বড় জোর লাখের অঙ্কে। মহাদেব এক্সপোর্ট ইম্পোর্টের প্রতিটা ট্রানজ্যাকশনই কোটির অঙ্কে। চাকি বলল,
স্যার, ভাবছি আজ দুপুরে একবার মহাদেব কোম্পানি থেকে ঘুরে আসব। আপনি কি একটা নাগাদ যাবেন আমার সঙ্গে? জায়গাটা এজরা স্ট্রিটেই।
হ্যাঁ, অবশ্যই যাব। মহাদেব এক্সপোর্ট ইম্পোর্ট যে ওদের স্টক ব্রোকিং ক্লায়েন্ট, এই খবরটা আমি আগেই জেনেছিলাম, কিন্তু টাকার হিসেবে অসঙ্গতির ব্যাপারটা জানতাম না। চলুন গিয়ে দেখে আসি ব্যাপারটা কি।
ওকে স্যার।
মহাদেব এক্সপোর্ট ইম্পোর্টের অফিসটা একটা ঘিঞ্জি পাঁচতলা বিল্ডিং এর ভেতর। পান গুটখার পিক আর পায়রার বিষ্ঠা ভরা গা ঘিন ঘিনে সিঁড়ি ডিঙিয়ে তিনতলার করিডোরের একদম কোনার দিকে একটা ঘুপচি ঘরে একটিমাত্র কর্মচারী কাজ করছে। চাকির ইউনিফর্ম দেখে লোকটা উঠে দাঁড়াল। প্রথমে সে কোনো প্রশ্নেরই উত্তর দিতে চাইছিল না। বেশ কয়েকটা পুলিশি হুমকি দেওয়ার পর জানা গেল তার নাম সুপ্রতিম জানা। এটা মহাদেব এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির অফিস হলেও কোম্পানির মালিকের একটা আলাদা অফিস আছে। ইন্সপেক্টর চাকি চারিদিকটা ভালো করে দেখে নিল। এমন হতশ্রী চেহারার একটা অফিস থেকে কোটি কোটি টাকার শেয়ার কেনা বেচা হয় তা যেন কল্পনাই করা যায় না। একটিমাত্র কর্মচারীর কথাবার্তাগুলো অত্যন্ত সন্দেহজনক। অফিসটা সিল করবার নির্দেশ দিয়ে লালবাজারে লোক পাঠিয়ে দিল চাকি। সব ঝামেলা মিটিয়ে অমিতাভ আর রত্নার বাড়িতে পৌঁছতে পৌঁছতে প্রায় 8:30 বাজল। সেখানে আরও একজন অপরিচিত অতিথি আছেন। অমিতাভ আলাপ করিয়ে দিল,
আয়, এ হচ্ছে ডক্টর নীলাদ্রি দত্ত, আমার স্কুলের বন্ধু।
ওহ, আর এ হল আদিত্য মজুমদার, আমার আর রত্নার কলেজের বন্ধু।
নমস্কার।
নমস্কার
আদিত্য, তোকে তো নীলাদ্রির কথা আগেই বলেছি।
হ্যাঁ,
ও একজন পেডিয়াট্রিশিয়ান, রিসেন্টলি মেদিনীপুরে বদলি হয়েছে।
পিডিয়াট্রিশিয়ান?
হ্যাঁ।
ও হ্যাঁ হ্যাঁ, তুই বলেছিলি বটে।
এই নীলাদ্রি, আদিত্যকে একটা ছোট্ট হেল্প কর না রে।
হ্যাঁ, কি বল?
তুই কি বর্ধমান মেডিকেল কলেজের একজন পিডিয়াট্রিশিয়ানকে চিনিস? আদিত্য, কি যেন নামটা?
ডাক্তার শুভঙ্কর সামন্ত।
হ্যাঁ, শুভঙ্কর সামন্ত।
হ্যাঁ
হ্যাঁ, চিনি বই কি, আমার ছাত্র ছিল তো, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কিন্তু তাকে নিয়ে কি দরকার?
দরকারটা আসলে আমার। ডাক্তার শুভঙ্কর সামন্তর বাবা সত্যজিৎ সামন্ত একটা খুন আর টাকা চুরির মামলায় জড়িয়ে পড়েছে। এই মামলাটা তদন্ত করছি আমি। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ, সেই সূত্রেই ডাক্তার সামন্তর সঙ্গে দেখা করতে চাইছিলাম।
আপনি গোয়েন্দা? বলেন কি?
আরে শুধু গোয়েন্দা, নাম করা গোয়েন্দা।
আচ্ছা, আর শুভঙ্করের বাবা খুনের মামলায় জড়িয়ে গেছেন, এ তো সাংঘাতিক ব্যাপার।
হ্যাঁ, খবরটা ডাক্তার সামন্তর রেপুটেশনের পক্ষে খুব একটা ভালো নয়, আমি ওই জন্যই ওর কাছে পৌঁছতে চাইছি। আমার সঙ্গে পুলিশ মহলের আন্ডারস্ট্যান্ডিং আছে, ফলে আমি যদি কথা বলতে পারি তাহলে পুলিশ আর অযথা ওকে বিরক্ত করবে না।
আই সি। কিন্তু দেখুন, শুভঙ্কর অত্যন্ত ভালো ছাত্র তাতে সন্দেহ নেই, মানুষ হিসেবে ও খুব একটা সুবিধের নয়, খামখেয়ালি, গোঁড়া আর একগুঁয়ে, নীতিবোধেরও একটু অভাব আছে।
ও
পেশেন্টদের বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবার জন্য অনেক কমপ্লেন পেয়েছে। তাছাড়া শুনেছি বাবার সঙ্গেও সম্পর্ক ভালো নয়, আপনার সঙ্গেও আদৌ দেখা করতে চাইবে কিনা?
যদি দেখা না করতে চান তাহলে তো আর কিছু করার নেই, সেক্ষেত্রে আমাকে পুলিশের সঙ্গে যেতে হবে, কিন্তু আমি সেটা করতে চাই না।
ঠিক আছে ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলবো, যদি রাজি হয়।
হ্যাঁ একটু দেখ তো।
শেষ পর্যন্ত ডক্টর নীলাদ্রির বদান্যতায় শুভঙ্কর সামন্তর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করা গেল, কিন্তু সেটা রাত 9টার সময়। আদিত্যকে তাই গাড়ি ভাড়া করতে হয়েছে। ডক্টর শুভঙ্কর সামন্তর বাড়ি আর চেম্বার তারাবাগ পোস্ট অফিসের কাছে। পৌঁছতে পৌঁছতে রাত 9টা বেজে গেল। একতলা হাল ফ্যাশনের বাড়ি, গেটের ফলকে শুভঙ্কর সামন্তর নাম লেখা, পাশে আর একটা নতুন অর্ধনির্মিত পাঁচতলা বাড়ির একতলাতেই ভদ্রলোকের চেম্বার। ঢোকার মুখে একটা অস্থায়ী সাইনবোর্ড, তাতে লেখা কুমুদিনী শিশু চিকিৎসালয়, তারাবাগ, বর্ধমান। চেম্বারে তখনও ভিড় গিজগিজ করছে। ডান দিকে রিসেপশনিস্টকে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের কথা বলতেই সে জানাল বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অগত্যা ড্রাইভারকে নিয়ে কাছেই একটি ঝুপড়ি দোকানে চা খেতে গেল আদিত্য। সেখানে তখন আরও দুজন লোক চা খেতে খেতে নানান রকম গল্প করছে। আদিত্য তাদের সঙ্গে আড্ডা জুড়ে দিল। কথায় কথায় জানা গেল এই এলাকায় ডক্টর শুভঙ্কর সামন্তর বেশ নামডাক আছে। চেম্বারের পাশাপাশি ডক্টর সামন্ত এখানে শিশুদের জন্য একটা নার্সিংহোমও তৈরি করছে। কিন্তু যে কোনো কারণেই হোক, নার্সিংহোম তৈরি করার কাজ প্রায় এক মাসের ওপর বন্ধ হয়ে পড়ে আছে। আরো কিছুক্ষণ গল্প করে আদিত্য চেম্বারে ফিরে দেখল পেশেন্টরা অবশেষে বিদায় নিয়েছে। তাকে চেম্বারে ঢুকিয়ে দিয়ে রিসেপশনিস্টও বেরিয়ে গেল। ডক্টর শুভঙ্কর সামন্তর সঙ্গে বটুক সামন্তর মুখের মিল আছে। আদিত্যকে দেখে সে রুক্ষভাবে বলল,
আপনি আদিত্য মজুমদার?
হ্যাঁ।
দেখুন, পাঁচ মিনিটে বেশি সময় দিতে পারবো না, কাল খুব ভোরে বেরোতে হবে আমাকে। যত সব উঠকো ঝামেলা।
আমি খুব বেশি সময় নেব না, বুঝতেই পারছি সারাদিন কাজ করে আপনি খুব ক্লান্ত।
সব শান্তিপুরী ভদ্রতা কাটিয়ে যা বলার আছে চটপট বলুন, বলছি তো আমার সময় কম, কানে কথা যাচ্ছে না।
আমার দুটো প্রশ্ন আছে। এক, আপনার বাবার সঙ্গে আপনার যোগাযোগ কতটা নিয়মিত, আর বটুকবাবুর সঙ্গে শেষ কবে দেখা হয়েছিল? দুই, আপনি যে এই নার্সিংহোমটা বানাচ্ছেন সেটা কি বটুকবাবু ফাইন্যান্স করছেন?
এই এই এই, ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে? না না, আপনি কোন লাটের বার যে সব প্রশ্নের উত্তর আপনাকে দেব? হ্যাঁ, এই শুনুন, অনেক রাত হয়েছে, এবার কেটে পড়ুন, চলুন উঠুন উঠুন। আর এমনিতে না গেলে সিকিউরিটিকে ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, যান বেরুন, গেট লস।
যাচ্ছি, কিন্তু এরপরে আরেকবার আসব, তখন সঙ্গে পুলিশ থাকবে। সেদিন যে ভাষায় কথা বলবো সেই ভাষাটা হয়তো আপনার বোধগম্য হবে। আপনার বাবা চোরা কারবারের দায়ে গ্রেফতার হয়ে আপাতত জামিনে আছেন, আর সেই চোরা কারবারের টাকায় আপনি এখানে নার্সিংহোম বানাচ্ছেন। পুলিশ তো আপনাকে ছাড়বে না, কোমরে দড়ি পরিয়ে সোজা শ্রীঘরে ঢুকিয়ে দেবে।
মানে?
যাই হোক, আমার প্রশ্নের উত্তর আমি খানিকটা পেয়েই গেছি, বাকি উত্তরের জন্য মনে হচ্ছে আবার খুব শিগগির আসতে হবে। নমস্কার।
আদিত্যর বরফ শীতল গলা শুনে থমকে গিয়েছিল শুভঙ্কর সামন্ত। ততক্ষণে ঘরে একটা সাফারি স্যুট পরা বলিষ্ঠ লোক ঢুকেছে, নির্ঘাত শুভঙ্কর সামন্তর সিকিউরিটি। আদিত্য তাকে গ্রাহ্য না করেই দরজার দিকে এগিয়ে গেল। শুভঙ্কর সামন্ত বোধহয় সিকিউরিটিকে কিছু একটা ইশারা করেছিল, কারণ লোকটা আদিত্যর পথ ছেড়ে দাঁড়াল। বেরিয়ে যাওয়ার আগে আদিত্য একবার পেছনে ফিরে শুভঙ্কর সামন্তর দিকে তাকাল। লোকটার দৃষ্টিতে ভয়ের ছাপ স্পষ্ট। পরদিন মোবাইল বাজার শব্দে যখন ঘুম ভাঙল, তখন বেলা পৌনে ১১টা। ফোনটা ধরার আগেই আদিত্য বুঝল যে গত রাতের অভিযানের ধকলে ও শরীরটা বিগড়েছে। বেজার হয়ে মোবাইলটা ধরতেই একটা চেনা চেনা মহিলা কণ্ঠ ভেসে এল।
হ্যালো।
হ্যালো, এটা কি আপনি? কি আদিত্য মজুমদার?
হ্যাঁ বলছি, আপনি কে?
আমার নাম সুমনা ঘোষাল, সত্যজিৎ মানে বটুক সামন্তর বাড়িতে আপনার সঙ্গে দেখা হয়েছিল, মনে আছে?
আছে, আপনার মতো সেলিব্রিটিকে তো চট করে ভোলা যায় না। যাই হোক, ফোন করেছেন কেন?
আমি খুব বিপদে পড়েছি আদিত্যবাবু, কোথায় গেলে আপনার সঙ্গে গোপনে একটু কথা বলা যেতে পারে?
গোপনে? আপনি আমার অফিসেই চলে আসতে পারেন, আর না হলে আমি আপনার বাড়ি যেতে পারি, কিন্তু সেখানে তো আবার বটুকবাবু থাকবেন, ওর সামনে কথাগুলো বলা চলবে কি?
হ্যাঁ হ্যাঁ চলবে, বটুক সবটাই জানে, ওই তো আপনাকে ফোন করতে বলল।
ঠিক আছে, আমি বিকেল ৪:৩০ নাগাদ যাব, কিন্তু আমারও বটুকবাবুকে কয়েকটা প্রশ্ন করার আছে, উনি কথা বলতে রাজি হবেন তো?
নিশ্চয়ই হবে, কিন্তু আপনার প্রশ্নের উত্তর দেবে কি না সে ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি না।
তার দরকারও নেই, আমি তাহলে ৪:৩০ নাগাদ চলে আসছি।
আসুন প্লিজ।
দুপুর নাগাদ বটুকবাবুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আদিত্য। আজ ভয়ঙ্কর গরম পড়েছে, বিকেল ৪:০০তেও সূর্যের আগুন চারদিক যেন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। যদুবাবুর বাজারের পাশের রাস্তাটাতে পৌঁছতেই একটা ফোন এল, সোমেন মুখুটি। ফোনটা ধরেই আদিত্য বলল,
ফিরে এসেছেন?
হ্যাঁ স্যার, গতকাল ভোরবেলা ফিরেছি, আর নানা কাজে আটকে পড়ার ফলে আপনার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি।
তা তো হবেই, এতদিন ছিলেন না, নিশ্চয়ই অনেক কাজ জমে গিয়েছিল।
তা তো ছিলই, কিন্তু নর্থ বেঙ্গলে এতদিন বসে থাকাটা সার্থক হয়েছে, শিবেন মাইতিকে ধরেছি স্যার অবশেষে।
তাই নাকি?
হ্যাঁ, ব্যাটার ছেলে একেবারে কোচবিহার পর্যন্ত দৌড় করিয়েছে।
ও,
যাই হোক, ওকে সঙ্গে নিয়েই এসেছি, বিকেল থেকে ওর প্রপার ইন্টারোগেশন শুরু হবে, আপনি কি আসতে পারবেন একবার?
আজ তো হবে না সোমেনবাবু,
ও
অন্য একটা কাজ আছে।
আচ্ছা আচ্ছা,
আপনি জিজ্ঞাসাবাদ শুরু করে দিন, পরে না হয় আপনার কাছ থেকেই সব জেনে নেব।
ঠিক আছে স্যার, ওর পেট থেকে কিছু বার করতে পারলেই আপনাকে জানাবো।
গলদঘর্ম অবস্থায় অবশেষে বটুক সামন্তর বাড়িতে পৌঁছল আদিত্য। আগের দিনের মতোই ড্রাইভওয়েতে হন্ডা অ্যাকর্ড গাড়িটা দাঁড়িয়ে আছে, কিন্তু গ্যারাজের ভেতরে বা বাইরে বড় BMWটা কোথাও নেই। বসার ঘরে সুমনা আর বটুকবাবু অপেক্ষা করছিল। আদিত্য একটু সুস্থির হয়ে বসে জিজ্ঞেস করল,
বলুন এবার সমস্যাটা কি?
সমস্যাটা সুমনার ছেলে রনিকে নিয়ে, ও একটা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। শুনলাম আপনার সঙ্গে পুলিশের নাকি সম্পর্ক ভালো, তাই মনে হল এ ব্যাপারে আপনি হয়তো রনিকে সাহায্য করতে পারেন, তার জন্য ন্যায্য পারিশ্রমিক অবশ্যই পাবেন।
দেখুন, সত্যিই যদি রনি কোনো অপরাধ করে থাকে তাহলে পুলিশ ওকে ধরবেই, সেক্ষেত্রে আমি যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে আমার ইনফ্লুয়েন্স খাটিয়ে ওকে ছাড়িয়ে আনি, সেটা বেআইনি কাজ হবে, যে ধরনের কাজ আমি করি না।
রনি কোনো অন্যায় কাজ করেনি,
ওর মতো ছেলের পক্ষে এমন কোনো অন্যায় করা সম্ভব নয় যাতে ওকে পুলিশের হাতে পড়তে হবে। নেহাত দুর্ভাগ্যবশত একটা বিশ্রী ঝামেলায় জড়িয়ে পড়েছে।
এত উত্তেজিত হবেন না ম্যাডাম, রনি যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে কেউই ওর ক্ষতি করতে পারবে না। আপনি বিষয়টা খুলে বলুন তো।
বলছি, আমার ছেলে রনি ব্যাঙ্গালোরে হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ত। কোর্সটা কমপ্লিট করার পরেই রনি নয়ডার একটা নতুন হোটেলের চাকরি পায়।
আচ্ছা, বলে যান।
প্রথম থেকে চাকরিটা রনি স্যুট করেনি, হাড় ভাঙা খাটনি খাটতে খাটতে অসুস্থ হয়ে পড়ছিল। এদিকে ওই হোটেলেই আরেকটি বাঙালি মেয়ে কাজ করত, তার সঙ্গে রনির সম্পর্ক হয়। সম্পর্কটা এতটা এগিয়েছিল যে ওরা ঠিক করেছিল কলকাতায় ফিরে এসে থিতু হয়ে বিয়ে করবে।
তারপর
রনি কলকাতায় ফেরার পর আমি ওকে একটা চাকরি জোগাড় করে দিলাম, আর বটুকের এক বন্ধুর কোম্পানিতে ওই মেয়েটিও একটি চাকরি পেয়ে যায়।
বুঝলাম। এবার আমি একটা প্রশ্ন করি, এই মেয়েটির নাম কি পল্লবী ভদ্র?
হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু আপনি কি করে?
ধরে নিন আন্দাজ। পল্লবী ভদ্রর প্রাক্তন প্রেমিক যে আপনার ছেলে সেই খবরটা সম্ভবত কেউই জানে না, পুলিশও না।
কিন্তু আপনি তো মনে হচ্ছে সবই জানেন। তাহলে এটাও নিশ্চয়ই জানেন যে পল্লবীর সঙ্গে রনির সম্পর্কটা পুরোপুরি ভেঙে গিয়েছিল। পল্লবী তো তার বসের সঙ্গে রাত কাটাত।
হ্যাঁ, তা ঠিক, কিন্তু আপনার সমস্যাটা ঠিক কি বলুন তো?
টিভিতে পল্লবীর খুনের খবর জানতে পেরে রনি আমাকে বলল সে পল্লবীর সঙ্গে সম্পর্কের কথাটা পুলিশকে জানিয়ে দিতে চায়। বলাই বাহুল্য, আমি ওকে বারণ করেছিলাম, কিন্তু আমাকে কিছু না বলে গতকাল লালবাজারে গিয়ে রনি পল্লবীর সঙ্গে তার পুরনো সম্পর্কের ব্যাপারটা জানিয়ে এসেছে। পুলিশ নাকি ওকে ইন্টারোগেশনের জন্য ডাকবে। কেসটা তো দেখছেন ইন্সপেক্টর সোমেন মুখুটি।
তা আপনি আমাকে কি করতে বলছেন?
দেখুন, আমার থেকে বেশি কেউ আমার ছেলেকে চেনে না। খুন করা তো দূরে থাক, কাউকে একটা চোর মারাও ওর পক্ষে অসম্ভব। তাছাড়া কিছুদিন আগে অন্য একটা মেয়ের সঙ্গে ওর ভাব হয়েছে, হয়তো তাকে বিয়েও করবে। এরকম একটা পরিস্থিতিতে রনি হঠাৎ পল্লবীকে খুন করতে যাবে কেন? আপনি আপনি শুধু এই ব্যাপারটা পুলিশকে একটু বুঝিয়ে বলবেন, প্লিজ।
কি জানেন, পুলিশের ব্যাপার তো, এদের মাথায় একবার একটা কিছু ঢুকলে আর বেরোতেই চায় না। তাও আমি চেষ্টা করব। আশা করি খুনের রাত্রে রনি যে অন্য কোথাও ছিল সেটাও প্রমাণ করতে পারবে।
রনি বলছে খুনের রাত্রে ও নিজের বাড়িতেই ছিল। ওর কাজের মাসি, যে ওকে ছোটবেলা থেকে মানুষ করেছে, সে সাক্ষী আছে।
বেশ, দেখি কি করা যায়। আচ্ছা, এবার বটুকবাবুকে দু একটা প্রশ্ন করতে পারি?
তাহলে তোমরা কথা বলো, আমি ওপরে যাই।
না না, তুমি থাকো। আদিত্যবাবু বলুন, কি বলবেন?
আমার তিনটে প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা আপনাদের ক্লায়েন্ট মহাদেব এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি নিয়ে। এরা আপনাদের মাধ্যমে কোটি কোটি টাকার শেয়ার কেনা বেচা করেছে, অথচ ওদের অফিসটা দেখলে মনে হয় না যে অত টাকার লেনদেন করার ক্ষমতা ওদের আছে। আপনার কখনো মনে হয়নি যে ওদের টাকাটা সৎপথে আসে না?
দেখুন, কুমুদিনী বিত্ত নিগম একটা শেয়ার ব্রোকার ফার্ম আদিত্যবাবু, আর মহাদেব এক্সপোর্ট ইম্পোর্ট তার সবচেয়ে বড় ক্লায়েন্ট। ক্লায়েন্টের টাকা কোন পথে আসে সেটা জানার এখতিয়ার তার স্টক ব্রোকারদের থাকে না। দরকার হলে পুলিশ সরাসরি ওদেরই জিজ্ঞাসাবাদ করুক।
বেশ, তাহলে পরের প্রশ্নে যাই। এর আগে আপনি আমাকে বলেছিলেন আপনার ওই $20,000,000 ফিরদৌসি সরিয়েছিল বলে আপনার ধারণা। সেই সূত্রে জানতে চাইছি, বহরমপুরে যে ফিরদৌসের একজন পুরনো বান্ধবী থাকেন সেটা কি আপনি জানেন? তার নাম জয়া অধিকারী, স্থানীয় স্কুলের শিক্ষিকা। ফিরদৌস ওর বাড়িতেও কিন্তু টাকাটা লুকিয়ে রাখতে পারে।
ফিরদৌসের বান্ধবী? না, এরকম কোন বান্ধবীর কথা আমি কখনো শুনিনি, আমার ধারণা পুলিশও শুনিনি।
আচ্ছা, এবার শেষ প্রশ্ন। আপনার ছেলে ডক্টর শুভঙ্কর সামন্ত, তার বাড়ির পাশে যে নার্সিংহোমটা তৈরি করছেন সেটা কি আপনার টাকায়? নার্সিংহোমের নাম কুমুদিনী শিশু চিকিৎসালয়। আপনার কোম্পানির সাথে নামের মিল আছে, তাই জানতে চাইছি।
হ্যাঁ আদিত্যবাবু, ওটা আমার টাকাতেই হচ্ছে। শুভঙ্কর আমার একমাত্র ওয়ারিশ, আমার যা কিছু আছে সব ওরই প্রাপ্য। ওর প্রতি বাবার দায়িত্ব আমি পালন করিনি, তাই এখন সে ভুল শুধরে নিচ্ছি। এ নিয়ে কার কি বলার থাকতে পারে?
না, বলার কিছু থাকবে না। কিন্তু ধরুন যদি আপনার টাকাটা বেআইনি বলে প্রতিপন্ন হয়, তখন শুভঙ্করবাবুও বিপদে পড়বেন। যাই হোক, আমার যা জানার ছিল জেনে নিয়েছি, আজ আমি আসি। ভালো থাকবেন।
আসুন আদিত্যবাবু।
বটুক সামন্তর বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বিমলকে মেসেজ করে সন্ধে সাতটা নাগাদ তার মেসে আসতে লিখে দিল আদিত্য। তারপর গৌতমকে ফোন করে কিছুক্ষণ কথাবার্তা বলে নিল। সন্ধেবেলা সময় মতো বিমল আসার পর তার সঙ্গে কিছু প্রয়োজনীয় কথা হল। এক ব্যক্তিকে সারাদিন ধরে অনুসরণ করতে হবে, তার জন্য বিমলের কাজের জায়গায় কদিন ছুটিও নিতে হবে। বিমল সব বুঝে নিয়ে চলে যাওয়ার পর আটটা নাগাদ আবার লালবাজারে গেল আদিত্য। ইন্সপেক্টর সোমেন মুখুটি তার ঘরের টেবিলে মাথা রেখে নাক ডেকে ঘুমোচ্ছিল। আদিত্য তাকে গিয়ে জাগাতেই ধড়মড় করে উঠে বসে সে একটু লজ্জিতভাবে বলল,
সোমেনবাবু।
ও, আপনি আসুন স্যার, এত টায়ার্ড ছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। শিবেন মাইতিকে এতক্ষণ জেরা করছিলাম, খুব ধকল গেছে।
জেরায় কাজ হল?
হ্যাঁ স্যার, ব্যাটার ছেলে সব দোষই স্বীকার করে নিয়েছে। ওই একটু থার্ড ডিগ্রি দিতে হলো ঠিকই, কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও ছিল না। এখন শুধু স্টেটমেন্টটা তৈরি করে চার্জশিট দিতে হবে, ততদিন থাকুক ব্যাটা ছেলে।
তাহলে তো কেসটা সলভই হয়ে গেল, কি বলেন? আপনার থিওরিটাই তাহলে ঠিক।
হ্যাঁ স্যার, মোটামুটি তো সেরকমই মনে হচ্ছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর $20,00,000 ফিরদৌসের গাড়ি থেকে অন্য গাড়িতে সরে যায়। কিছুদিনের জন্য সেটা সিতারা হোটেলে ফিরদৌসের কাছে ছিল, পরে ফিরদৌসকে খুন করে গোবিন্দ আর শিবেন মাইতি টাকাটা সরিয়ে ফেলে, শুধু খালি ব্যাগটা সিতারা হোটেলে রেখে যায়। তারপর গোবিন্দকে খুন করে শিবেন টাকাটা হাতিয়ে নর্থ বেঙ্গল পালায়, আর ডলারগুলো বাইরে পাচার করে দেয়। শিবেন সবই স্বীকার করেছে।
ও,
ডলার পাচারের ট্রেলটাও কিছুটা ধরেছি, যদিও টাকাটা এখনো উদ্ধার করতে পারিনি।
শিবেন মাইতির সঙ্গে কথা বলা যাবে এখন?
এখন?
হ্যাঁ
না, আসলে মানে জেরার পর শিবেন একটু অসুস্থ হয়ে পড়েছে বুঝলেন, হাসপাতালে পাঠাতে হলো।
আচ্ছা,
দু একদিনের মধ্যেই ওকে ছেড়ে দেবে নিশ্চয়ই, তখন আপনাকে খবর দেব। কেমন?
ঠিক আছে। কেসটা যখন গুটিয়েই গেল তখন আমি না হয় দু চার দিন পরেই শিবেনের সঙ্গে কথা বলবো। কিন্তু আজ আমি এলাম অন্য একটা কারণে।
ও, কি কারণ স্যার?
শুনলাম পল্লবী ভদ্রর মার্ডার কেসের ব্যাপারে রনি ঘোষাল বলে একটা ছেলে আপনার কাছে কিছু স্বীকারোক্তি করেছে।
হ্যাঁ,
ওদিকে রনি ঘোষালের মা বলছেন তার ছেলে নির্দোষ। আপনার কি মনে হলো?
হ্যাঁ, ওই ছেলেটি তো এসেছিল, ওর সঙ্গে কথা বলে আমারও মনে হয়েছিল নির্দোষ।
ও,
তাছাড়া অ্যালিবাইও তো আছে, তবে খুনের কেস তো কিছুদিন ভোগাবে। সল্টলেকের পুলিশ তো মেন ইনভেস্টিগেশনটা করছে, ওরা হয়তো শিগগিরই ওকে ডেকে পাঠাবে, দেখা যাক কি হয়।
রনির মা কিন্তু খুব বিচলিত হয়ে পড়েছেন। ওকে কি বলবো বলুন তো?
আমার মনে হয় এক্ষুনি কিছু না বলাই ভালো বুঝলেন, সল্টলেক পুলিশ কি করে সেটা আগে একবার দেখে নি।
ঠিক আছে, অনেক ধন্যবাদ, আজ তাহলে আসি।
হ্যাঁ স্যার।
সোমেন মুখুটির সঙ্গে কথা বলে আদিত্য গৌতমের ঘরে গেল। করিডোরটা ফাঁকা, শুধু ঘরের সামনে একজন প্লেন ড্রেসের অ্যাটেন্ডেন্ট বসে আছে। আদিত্য নিজের নাম বলতেই তাকে সসম্ভ্রমে ভেতরে নিয়ে গেল। গৌতম দুজনের জন্যই ডিনার আনিয়ে নিল। খেতে খেতে কুমুদিনী বিত্ত নিগম, ফেরদৌস, জয়া অধিকারী, রনি ঘোষাল, পল্লবী ভদ্র, মহাদেব এক্সপোর্ট ইম্পোর্ট থেকে জয়দেব কম্পিউটার মেকানিক, সবকটা সূত্রকে একসঙ্গে বাঁধার গুরুত্বপূর্ণ আলোচনা সেরে ফেলল দুজনে। অবশেষে সুদর্শন শিকদারকে ফোন করে একটা জরুরি নির্দেশ দিল গৌতম। কাল অনেক কাজ, জাল গুটিয়ে আসছে।
তাড়াতাড়ি বহরমপুর পৌঁছনোর জন্য আদিত্য হাজারদুয়ারি এক্সপ্রেসই বেছে নিল। বহরমপুরের পটভূমিকায় আজ যে রোমহর্ষক নাটক অভিনীত হতে চলেছে, তাতে যোগদান করবার জন্য আদিত্যকে শুধু সময় মতো উপস্থিত হলেই হবে না, গৌতম এবং বিমলের থেকে কিছু সিগন্যালের অপেক্ষাতেও থাকতে হবে। বহরমপুর কোর্ট স্টেশনের বাইরে আগেরবারের ছেলেটি টোটো নিয়ে দাঁড়িয়েই ছিল। আদিত্যকে তুলে নিয়ে সোজা গঙ্গার ধারের ভাগীরথী হোটেলে নিয়ে গেল। রুমে ফিরে স্নান খাওয়া করতে করতেই গৌতমের পাঠানো কিছু দরকারি মেসেজ মন দিয়ে পড়ে নিল আদিত্য। তারপর খাওয়া শেষ করে এঁটো বাসনের ট্রেটা বাইরে নামিয়ে রেখে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। ঘণ্টা দেড়েক পর বিমলের ফোনে ঘুম ভাঙল।
হ্যালো
স্যার।
হ্যাঁ,
যার কথা বলেছিলেন তার সঙ্গে সেই ভোরবেলা থেকে এঁটুলির মতো আটকে আছে, একটা গাড়ি ভাড়া করে ওর পিছু নিয়েছি।
বেশ, কি কি ঘটল?
সকালবেলা তিনি কলকাতা থেকে বেরিয়ে সিঙ্গুরের কাছে একটা বাড়িতে গেছিলেন। নিজের বাড়ি থেকে বেরোনোর সময় ওর হাতে একটা ব্রিফকেস ছিল, কিন্তু সিঙ্গুরের সেই বাড়িটা থেকে বেরোনোর পর হাতটা খালি দেখলাম।
আচ্ছা,
সকাল 8টা নাগাদ সিঙ্গুরের বাড়ি থেকে বেরিয়ে তিনি আপাতত লিনসে স্ট্রিটের একটা হোটেলে উঠেছেন।
ও ঠিক আছে, তুমি নজর রাখো।
হ্যাঁ,
আর সময় মতো সিঙ্গুরের ওই বাড়িটা পুলিশকে চিনিয়ে দিতে পারবে তো?
নিশ্চয় পারবো স্যার।
বিমলের সঙ্গে কথা শেষ করে গৌতমের পাঠানো নম্বরে ফোন করল আদিত্য। বহরমপুর থানার ইন্সপেক্টর ওয়াসিম মণ্ডল ফোন ধরে জানালো লালবাজারের মেসেজ পেয়ে তারা ফোর্স নিয়ে তৈরি আছে। দুজন সাদা পোশাকের পুলিশ জয়া অধিকারীর বাড়ির বাইরে পাহারা দিচ্ছে। আদিত্য জানালো সে একটু পরেই জয়া অধিকারীর বাড়িতে যাবে। ওয়াসিম যেন সন্ধে 8:30 নাগাদ তার পুরো ফোর্স নিয়ে সেখানে পৌঁছে যায়। ফোনে কথা সেরে আদিত্য জামা প্যান্ট পরে তৈরি হয়ে নিচ্ছিল, এমন সময় ঘরের কলিং বেলটা বেজে উঠল। কিন্তু ইঁটো বাসনগুলো তো বাইরেই রাখা, সেসব নিতে এলে বেয়ারাত্ম বেল বাজানোর কথা নয়। আদিত্য খুব সন্তর্পণে দরজার কি হোল দিয়ে দেখল একজন অচেনা লোক বাইরে দাঁড়িয়ে আছে, অসহিষ্ণুভাবে বেল বাজাচ্ছে। আদিত্য ইচ্ছে করেই একটু ঘুম জড়ানো গলায় বলল,
কে? থানা থেকে আসছি, একটা চিঠি আছে,
একটু দাঁড়ান, খুলছি।
আদিত্য কি হোল দিয়ে লোকটাকে লক্ষ্য করতে লাগল। লোকটা বেশ কয়েকবার প্যান্টের ডান পকেটে হাত ঢোকাল। আদিত্য আরো কয়েক মুহূর্ত অপেক্ষা করে হঠাৎ এক ঝটকায় দরজা খুলে বেরিয়ে এল। সামনের লোকটা থতমত খেয়ে আবার ডান পকেটে হাত ঢোকাল, কিন্তু চিঠির বদলে তার হাতে উঠে এলো একটা অটোমেটিক পিস্তল। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে লোকটার পিস্তল ধরা হাতে একটা মোক্ষম লাঠি কষালো আদিত্য। লাঠিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগলো লোকটার চিবুকে। লোকটা আর্তনাদ করে মাটিতে বসে পড়ল। আর এক মুহূর্ত দেরি না করে আদিত্য এঁকে বেঁকে সিঁড়ির দিকে দৌড়তে লাগল। পেছনের আগন্তুক বসা অবস্থাতেই পরপর গুলি ছুড়ল, কিন্তু সবকটাই লক্ষ্যভ্রষ্ট হয়ে সিঁড়ির জানলার কাঁচগুলো ভেঙে দিল। বন্দুকের তেমন জোরালো শব্দ হল না, খুব সম্ভবত ওতে সাইলেন্সার লাগানো আছে। খুনে লোকটা এবার উঠে পড়ে আদিত্যকে ধাওয়া করে সিঁড়ির দিকে দৌড়ল। আদিত্য যখন সিঁড়ির মাঝপথে, লোকটা তখন সিঁড়ির মুখে পৌঁছে বন্দুক তুলে নিশানা স্থির করবার চেষ্টা করছে, কিন্তু আগন্তুক ফায়ার করার আগেই চারতলা থেকে দুবার বন্দুক গর্জে উঠল। লোকটা নিমেষের মধ্যে সিঁড়ির মুখে হুমড়ি খেয়ে পড়ল। একটা গুলি লেগেছে তার কবজিতে, অন্যটা ঘাড়ে। তার হাতের অটোমেটিক পিস্তলটা দূরে ছিটকে পড়েছে। চারতলা সিঁড়ি দিয়ে রিভলভার হাতে যে নেমে আসছে তাকে আদিত্য চেনে, কুমুদিনী কেসের প্রাক্তন ভারপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর সুদর্শন শিকদার। আততায়ী নাড়ি দেখে সুদর্শন নিশ্চিত হয়ে নিল যে লোকটি মারা গেছে। তারপর সার্ভিস রিভলভারটা হোলস্টারে ঢোকাতে ঢোকাতে বলল,
ভাগ্যিস সময় মতো গৌতম স্যার আমাকে ফোন করেছিলেন,
না হলে তো আজ এত সকাল সকাল বহরমপুরে পৌঁছতেই পারতাম না।
সকাল সকাল পৌঁছতে না পারলে আজ এখানেই আমার ইতি হয়ে যেত। থ্যাংক ইউ শিকদারবাবু।
কিছুক্ষণের মধ্যেই ওয়াসিম মণ্ডল তার দলবল নিয়ে এসে হাজির। মৃত লোকটিকে দেখার প্রায় সঙ্গে সঙ্গেই তার ফোর্স আইডেন্টিফাই করল লোকটা মুর্শিদাবাদ জেলার একজন কুখ্যাত সুপারি কিলার, একাধিক খুনের কেসে অভিযুক্ত। বডিটা পুলিশের গাড়িতে তোলার পর আদিত্য সম্বিত ফিরল। তার যে অনেকক্ষণ আগে জয়া অধিকারীর বাড়ি যাওয়ার কথা ছিল, কথাটা ভেবেই তার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আদিত্য শিকদার আর ওয়াসিম মণ্ডলকে ব্যগ্রভাবে বলল,
ওয়াসিম সাহেব, শিকদারবাবু, এই মুহূর্তে জয়া অধিকারীর বাড়িতে পৌঁছানো দরকার।
স্যার এক্ষুনি?
হ্যাঁ।
আপনি যে বললেন রাত নটার আগে কিছু ঘটবে না,
ভুল করেছিলাম, বিরাট ভুল। তার জন্য যদি জয়া অধিকারীর ক্ষতি হয়ে যায়। না না
স্যার, ব্যাপারটা একটু পরিষ্কার করে।
আরে আমাকে অ্যাটাক করার কারণগুলো বুঝছেন না? এক নম্বর কারণ, আমি অনেক কিছু জেনে ফেলেছি। আর দু নম্বর, পুলিশের নজর এই ঘটনার দিকে ঘুরিয়ে দিয়ে সেই ফাঁকে জয়া অধিকারীর বাড়িতে হামলা চালানো, তার উপর নির্যাতন হতে পারে। প্লিজ আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলুন।
হ্যাঁ স্যার।
জয়া অধিকারীর বাড়ি পৌঁছতে কিছুটা সময় লেগেই গেল। দেখা গেল বাড়ির সদর দরজা হাট করে খোলা, শোবার ঘরের জানলাগুলো বন্ধ, আসবাব সব ঠিকঠাকই রয়েছে, শুধু আলমারির পাল্লা দুটো হাট করে খোলা আর আলমারির ড্রয়ারটাও খোলা। বিছানার ওপর অচৈতন্য অবস্থায় চিত হয়ে পড়ে আছে জয়া অধিকারী। তার নাক দিয়ে রক্ত পড়ছে, ঠোঁট ফেটে গেছে, কপালের একদিকে একটা গভীর ক্ষত। আদিত্য ছুটে গিয়ে জয়া অধিকারীর পালস দেখে উত্তেজিতভাবে বলল,
দেহে এখনো প্রাণ আছে, হাসপাতালে নিয়ে গেলে হয়তো বেঁচে যেতে পারে।
একটু পরেই অ্যাম্বুলেন্স এসে জয়া অধিকারীকে নিয়ে গেল। ওয়াসিম মণ্ডল এবং তার দলবল আশপাশের জায়গাটা সরেজমিনে দেখে এসে আদিত্যকে বলল,
স্যার একটা জিনিস বুঝতে পারছি না, আততায়ীরা ঢুকলো কোদ দিয়ে? বাড়ির সামনে তো সারাদিন পুলিশ পাহারায় ছিল।
আমার বিশ্বাস একজনই এসেছিল, আর সে এসেছিল গঙ্গা পেরিয়ে ফেরিঘাট হয়ে।
আচ্ছা।
পিছন দিক দিয়ে বাড়িতে ঢুকেছিল বলে পুলিশ তাকে দেখতে পায়নি। বাড়িতে ঢুকে সে জয়ার ফেরার জন্য অপেক্ষা করছিল। জয়া বাড়িতে ঢুকতেই আততায়ী তাকে টেনে হিঁচড়ে শোবার ঘরে নিয়ে যায়। ফিরদৌসের রেখে যাওয়া জিনিসটা কোথায় আছে জানার জন্য তার উপর অত্যাচার শুরু করে। জয়া খুব বেশি অত্যাচার সহ্য করতে পারেনি, তাড়াতাড়ি বলে দিয়েছে জিনিসটা কোথায়। একদিক থেকে অবশ্য ভালোই হয়েছে, খুব বেশিক্ষণ অত্যাচার সহ্য করতে হলে ভদ্রমহিলাকে বাঁচানো মুশকিল হয়ে যেত।
বাঁচা তো আপনারও মুশকিল হতো স্যার, নেহাজ শিকদারবাবু ছিলেন তাই।
ইস, আমি ভেবেছিলাম আজকেই আততায়ীর সঙ্গে মোকাবিলা করে ঘটনাটার একটা নিষ্পত্তি হয়ে যাবে, কিন্তু সেটা হলো না, আরো দিন কয়েক গড়াবে বিষয়টা।
পরদিন বহরমপুর থেকে ট্রেনে ফিরতে ফিরতে বারবার কেয়ার কথা মনে পড়ছিল আদিত্যর। এবার একটা এসপার ওসপার না করলেই নয়, গতকাল সে মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছিল। তার পেশায় অবশ্য এটা অপ্রত্যাশিত নয়, কিন্তু কেয়াকে কি এইসব বিপদের মধ্যে জড়িয়ে ফেলা ঠিক হবে? আর বেশি ভাবতে পারল না আদিত্য। মেসে ফিরে খাওয়া দাওয়া করার পর বিমলের ফোন এল। বিমল জানাল তার অনুসরণ করা ব্যক্তিটিকে নজরেই রেখেছে, ইতিমধ্যে আরও একবার একটা ব্যাগ নিয়ে সিঙ্গুরের বাড়িতে যাতায়াত করেছে সে। আদিত্য তাকে লোকটির ওপর নজর রাখার নির্দেশ দিয়ে ফোনটা রেখে দিল। এরপর গৌতমকে ফোন করে বিমলের দেওয়া তথ্যগুলো জানিয়ে আরও অনেকক্ষণ কথা বলল। কাল থেকে যুদ্ধ শুরু হবে। রাতে অমিতাভ ফোন করে একটা নতুন খবর দিল। ডক্টর নীলাদ্রি নাকি তাকে ফোন করে জানিয়েছে যে আদিত্য বর্ধমানে যাওয়ার পরে পরেই ডক্টর শুভঙ্কর সামন্ত হঠাৎ রোগী হাসপাতাল সব ফেলে উধাও হয়ে গেছে।
পরদিন সকাল 6টা নাগাদ গৌতম আদিত্যকে নিয়ে লালবাজারে ঢুকেই খবর পেল পুলিশ সদ্য সিঙ্গুরে পৌঁছেছে। তাদের পদ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য বিমলও সেখানে আছে। আদিত্যকে অফিসের সোফায় বসিয়ে নিজে ঝটফট কয়েকটা ফাইলে চোখ বুলিয়ে নিল গৌতম। একটু পরে গৌতমের ফোনটা বেজে উঠতেই সেটা স্পিকারে দিয়ে দিল সে। ফোনের ওপার থেকে একটি অপরিচিত গলা শোনা গেল।
সিঙ্গুর থেকে ইন্সপেক্টর প্রদীপ রাহা বলছি স্যার, এখানকার অপারেশনের চার্জে আমি আছি।
ও হ্যাঁ বলুন, ওদিকের খবর কি?
অপারেশন শেষ হয়ে গেছে স্যার।
বাহ,
বাবলু মন্ডল ক্যাপচার্ড, তবে ইঞ্জুরি সিরিয়াস, তিন চারটে জায়গায় গুলি লেগেছে। আমরা ওকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান নিয়ে যান। দেখুন যাতে বড় কোনো ক্ষতি না হয়, লোকটা কিন্তু একটা কি উইটনেস। আচ্ছা, আর আমাদের কেউ জখম হয়নি তো?
দুজন এসআই জখম হয়েছে স্যার।
তাই নাকি?
ওদের হাসপাতালে নিয়ে যাচ্ছি। বাবলু মন্ডল খতরনাক ক্রিমিনাল, পুলিশ দেখে সঙ্গে সঙ্গে ওপেন ফায়ার করেছিল।
আচ্ছা, বাড়ি থেকে কিছু পাওয়া গেছে?
প্রচুর ক্যাশ পাওয়া গেছে স্যার, এখনো কাউন্ট করা হয়নি, তবে ওপর থেকে দেখে মনে হল কম করে 60-70 লাখ হবে।
ওরে বাবা,
চারটে ফায়ার আর্মস আর তিনটে মোবাইলও পাওয়া গেছে।
বাহ, তাহলে তো অপারেশন হ্যাজ বিন সাকসেসফুল, কংগ্রেচুলেশনস।
থ্যাংক ইউ স্যার, আপাতত ছাড়ছি।
ঠিক আছে, আর আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে একটা খবর দেবেন, বুঝলেন
স্যার।
ঠিক সকাল 7:15 আদিত্য আর গৌতমের গাড়িটা বটুকবাবুর বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়াল। পেছনে আর একটা পুলিশের গাড়ি, তাতে দুজন মহিলা পুলিশও আছে। আসার পথে সুদর্শন আর চাকি আরো দুটো গুরুত্বপূর্ণ খবর পাঠিয়ে দিয়েছে। বটুকবাবুর বাড়ির সামনে নেমে আদিত্য খেয়াল করল, আজও বিএনডাব্লিউটা জায়গা মতো নেই, শুধু হন্ডা অ্যাকর্ডটা দাঁড়িয়ে আছে। উর্দি পরা বেয়ারাটি দরজা খুলেই এতগুলো পুলিশ দেখে থমকে দাঁড়িয়ে গেছে। সেই মুহূর্তে বটুক সামন্ত নিজেও নিচে নেমে এল, তার পেছনে সুমনা ঘোষাল। গৌতম গম্ভীরভাবে বলল,
মিস্টার সত্যজিৎ সামন্ত, আমাদের কাছে ওয়ারেন্ট আছে, এক্ষুনি আপনার বাড়ি সার্চ করা হবে। আমি অ্যাডিশনাল পুলিশ কমিশনার গৌতম দাশগুপ্ত, আর ইনি আমার বন্ধু আদিত্য মজুমদার, কনসাল্টিং ইনভেস্টিগেটর। ওকে নিশ্চয়ই আগে থেকে চেনেন আপনি।
এর মানে কি? মাত্র কদিন আগেই তো বাড়ি সার্চ করে কিছুই পেলেন না। নিরপরাধ নাগরিকদের বারবার এইভাবে উত্তক্ত করবার অধিকার কি পুলিশের আছে?
আপনি নিরপরাধ কিনা ভবিষ্যতই বলবে, আপাতত আমাদের কাজ করতে দিন। যতক্ষণে আমার অফিসাররা বাড়িটা সার্চ করছে ততক্ষণ আমরা এখানে বসছি। আপনাকে জানিয়ে রাখি বটুকবাবু, যে কুমুদিনী বিত্ত নিগমের রহস্য সমাধান করে ফেলেছে আদিত্য, সেই কারণেই আপনার বাড়ি সার্চ করা হচ্ছে।
আরে দাঁড়ান দাঁড়ান, রহস্য আবার কি? আমি একটা ফাইন্যান্স কোম্পানি চালাতাম, হঠাৎ কথা নেই বার্তা নেই পুলিশ এসে আমার অফিস সিল করে ব্যবসা বন্ধ করে দিল, আমাকে আর আমার অফিসের কর্মচারীদের ধরে নিয়ে গেল। পুলিশের এই আচরণটাই তো সবচেয়ে বড় রহস্য, এর জবাব আপনাদের কাছে আছে?
তা আছে, কিন্তু তার আগে আপনি কয়েকটা জবাব দিন দেখি। জাহাঙ্গীর খানের পাঠানো সেই 20 কোটি টাকা কোথায় গেল? উনি হঠাৎ সেটা ইউএস ডলারের কারেন্সিতে কনভার্ট করলেন কেন? আর আপনার কর্মচারী ফেরদৌস রহমানকে কে খুন করল, কেনই বা করল? গোবিন্দ রাই বা কেন খুন হলেন? এমনকি আপনার আর এক ক্লায়েন্ট পিটার অরোরা আর তার নাইট ক্লাব ম্যানেজার পল্লবী ভদ্রের সঙ্গেও কুমুদিনী রহস্যের গভীর যোগাযোগ আছে, তাই সেই রহস্যটাও ভেদ করা দরকার। আরও একটা প্রশ্ন, মহাদেব এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি আপনাদের মারফত 20 কোটি টাকা লেনদেন করত, কেন?
বাহ, থামলেন কেন? আরও কতগুলো অর্থহীন প্রশ্ন জুড়ে দিলেই তো পারতেন।
একটাও প্রশ্ন অর্থহীন নয়, তা আপনি ভালোই জানেন বটুকবাবু, আর এই সবকটা প্রশ্নের উত্তর আমরা পেয়েও গেছি। পুরোটা একটাই গল্প
হতে পারে, কিন্তু আপনাদের গল্প শোনার কোনো ইচ্ছে আমার নেই। আমরা উপরে গিয়ে বসছি, আপনাদের কাজ হয়ে গেলে দয়া করে আমাদের জানাবেন।
আচ্ছা বটুকবাবু, আপনার বিএমডাব্লিউ গাড়িটা কোথায় গেল? ওটাকে তো কিছুদিন হলো দেখছি না।
বেচে দিয়েছি, ব্যবসাপত্র তো আপনারা বন্ধ করে দিলেন, আমার সংসার চলবে কি করে? হ্যাঁ আদিত্যবাবু,
সংসার চালানোর জন্য কিন্তু গাড়ি বিক্রি হয়নি। আমাদের কাছে খবর আছে, একটা বিশেষ কারণে হঠাৎ অনেক টাকার দরকার হয়েছিল বলেই আপনি গাড়িটা বেচতে বাধ্য হয়েছেন।
সেই একই কারণে শুভঙ্কর সামন্তর নার্সিংহোম তৈরির টাকাটাও বেশ কিছুদিন দিতে পারছিলেন না।
সবই তো জানেন দেখছি, তাহলে আর আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমরা আপনাদের সঙ্গে কথা বলতে বাধ্য নই, আগে আমি আমার উকিলের সঙ্গে কথা বলবো। সুমনা, চলো আমরা উপরে যাই।
গৌতমের সঙ্গীরা ইতিমধ্যেই সারা বাড়ি তোলপাড় করে সার্চ করছে। প্রায় ঘন্টা দুয়েক পরে সার্চ পার্টির লোকেরা নিচে নেমে এল। পেছন পেছন সুমনা ঘোষালকে নিয়ে বটুকবাবু আবার এলেন। এতক্ষণে তার মুখে বিজয়ীর হাসি ফুটেছে।
কিছুই তো পেলেন না, হ্যাঁ? এবার তাহলে আপনারা আসুন, আমাদের তো চান খাওয়া করতে হবে নাকি?
আচ্ছা বটুকবাবু, আপনি কি জানেন আপনার ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে?
হোয়াট? শুভঙ্করকে পুলিশ অ্যারেস্ট করেছে? না না, তা কি করে হয়? আজ সকালেই তো তার সঙ্গে কথা হল।
শুভঙ্কর সামন্তর কথা বলছি না, তিনি কোথায় গা ঢাকা দিয়ে আছেন তা পুলিশ জানে না, জানতে চায়ও না। কিন্তু উনি ছাড়াও তো আপনার একটি ছেলে আছে।
কি যা তা বলছেন, শুভঙ্কর ছাড়া আমার আর কোনো ছেলে নেই, শুভঙ্করই আমার একমাত্র সন্তান।
তাই? কিন্তু আমরা যে খবর পেয়েছি আপনার আরেকটি ছেলে আছে। অবশ্য যেহেতু সে আপনার বৈধ স্ত্রীর ছেলে নয়, আপনি তার পিতৃত্ব কোনোদিনই স্বীকার করেননি।
মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে, একটা ডাহা মিথ্যে দিয়ে আপনারা আমাকে ফাঁসাতে চাইছেন।
ঠিক এই প্রতিক্রিয়ার অপেক্ষাই করছিল আদিত্য। বেশ কিছুক্ষণ ধরেই সে আড় চোখে দেখছিল সুমনা ঘোষালের মুখ ক্রমশ লাল হচ্ছে, চোখে যেন বিদ্যুৎ খেলছে। হঠাৎ ঘরশুদ্ধ লোককে হতভম্ব করে দিয়ে গর্জন করে উঠলেন তিনি,
মিথ্যে কথা! আমি রনির মা হয়ে বলছি, আপনাদের খবরটা 100% সত্যি।
সুমনা,
আর কতদিন কতদিন সত্যিটাকে লুকিয়ে রাখবে? তোমার মতো একটা ইতর কাপুরুষের জন্যে আমার পুরো জীবনটা তছনছ হয়ে গেল, এখনো শান্তি হল না।
সুমনা, পাড়াবাড়ি করো না, আই এম ওয়ার্নিং ইউ।
থামো, তোমার ওই গলাবাজি কি করে বন্ধ করতে হয় আমার জানা আছে। আদিত্য বাবু, আপনারা শুধু বাড়ির ভেতরটা সার্চ করছেন কেন, বাইরেটাও ভালো করে দেখুন।
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?
না, আমার মাথা ঠিকই আছে। এত বছর ধরে আমার সঙ্গে অন্যায় করে ভাবছো, এত সহজে নিস্তার পাবে তুমি? আদিত্য বাবু, দাঁড়িয়ে আছেন কেন? যান বাইরে গিয়ে দেখুন।
গৌতম আর আদিত্য একবার পরস্পরের দিকে তাকিয়ে নিয়েই বাড়ির বাইরে বেরিয়ে এল। আদিত্য একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করল বাড়ি থেকে এর মধ্যে কেউ বেরিয়েছে কিনা। অফিসার জানালো কেউই বেরোয়নি। মাঝখানে একবার ড্রাইভার গাড়িতে তেল ভরে আনার জন্য বেরোতে চেয়েছিল, কিন্তু তাকেও বেরোতে দেওয়া হয়নি। খবরটা শুনেই আদিত্য উত্তেজিত হয়ে বলল,
আরে আগে বলবেন তো গৌতম, গাড়িটা সার্চ করার ব্যবস্থা কর।
হুম
অফিসার, সিটগুলো তুলে দেখুন কিছু পাওয়া যায় কিনা।
সিটের তলায়, ডিকিতে, এমনকি বনেট খুলেও কিছু পাওয়া গেল। আদিত্য এক পলক ভেবে অফিসারকে গাড়ির তলায় ঢুকে দেখতে নির্দেশ দিল। অফিসারটি হামাগুড়ি দিয়ে বেশ কিছুক্ষণ গাড়ির তলায় সার্চ করল। অবশেষে কাদা আর গ্রিজের কালি মেখে যখন বেরোল, তখন দেখা গেল তার হাতে ধরা রয়েছে দুটো কম্পিউটারের ইন্টারনাল হার্ড ডিস্ক। গাড়ির নিচে টেপ দিয়ে আটকানো ছিল। গৌতম এবার বটুকবাবু আর সুমনার দিকে তাকিয়ে বলল,
আওয়ার সার্চ ইজ ফাইনালি কমপ্লিট, আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে লালবাজার যেতে হবে, চলুন।
আপনি বোধহয় ভুলে গেছেন যে আমি আদালত থেকে জামিন পেয়েছি।
মোটেই ভুলিনি বটুকবাবু, তাই আদালত থেকে আবার নতুন করে আপনার গ্রেফতারের অনুমতি নিয়ে এসেছি।
মানে?
কিন্তু আমাকে লালবাজারে যেতে হবে কেন? কি করেছি আমি?
সেটা থানায় গেলেই জানতে পারবেন। আপনাকে গ্রেফতার করার ওয়ারেন্টও কিন্তু আমাদের সঙ্গেই আছে। শুধু শুধু আমাদের দেরি না করিয়ে এবার গাড়িতে উঠে পড়ুন, চলুন।
গায়ে হাত দেবেন না।
গৌতমের অফিস সংলগ্ন মিটিং রুমটায় জমায়েত হয়েছে আদিত্য, গৌতম, ইন্সপেক্টর সুদর্শন শিকদার, সোমেন মুখুটি,
সিঙ্গুরের প্রদীপ রাহা, সাব ইন্সপেক্টর চাকি এবং আরো কয়েকজন অফিসার। সেই সঙ্গে রয়েছে বটুক সামন্ত আর সুমনা ঘোষাল। রনি আর জাহাঙ্গীর খানকে যে ইতিমধ্যেই অ্যারেস্ট করে লক আপে রাখা হয়েছে সে খবর বটুক সামন্তর বাড়ি যাওয়ার পথেই শিকদার আর চাকি তাদের দিয়েছিল। আদিত্য বলল,
আপাতভাবে যা মনে হয়েছিল কুমুদিনী বিত্ত নিগমের রহস্যটা আসলে তার থেকে বেশ গভীর। তার কারণ কুমুদিনীর আসল ব্যবসাটা খুঁজে বের করতেই বেশ বেগ পেতে হয়েছে। আমরা জানি শেয়ারের দালালির আড়ালে কুমুদিনী লোকেদের দু নম্বরই টাকা সিনেমা, যাত্রা আর নাইট ক্লাবে খাটানোর ব্যবস্থা করে দিত, কিন্তু কুমুদিনীর আসল ব্যবসাটা এই দুটোর কোনোটাই নয়।
তাহলে কি স্যার?
আসল ব্যাপারটা গৌতম আমাকে অনেকদিন আগে কথায় কথায় বলেছিল চাকিবাবু। দিল্লি থেকে যখন বেআইনি ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোকে ধরপাকড় করবার নির্দেশ আসে তখন তার পিছনে একটা অন্য মোটিভ ছিল।
কি মোটিভ স্যার?
সরকার সন্দেহ করেছিল যে মহাজনী কারবারের আড়ালে অনেক কোম্পানি অনেক উচ্চস্তরে রাষ্ট্রবিরোধী কাজকর্ম চালায়। তখন গৌতমের কথাটা খেয়াল করিনি, কিন্তু এখন আমরা জেনেছি কুমুদিনী ঠিক এই রকমই একটা ক্রিমিনাল অর্গানাইজেশন। কুমুদিনীর আসল ব্যবসা হল দেশের বিভিন্ন উগ্রপন্থীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া।
আলতুফালতু কথা বলবেন না তো, এসব মন গড়া অভিযোগের দায় আমাদের অ্যারেস্ট করেছেন আপনারা।
কতটা মন গড়া তা একটু পরেই প্রমাণ হবে বটুকবাবু, শুধু শুধু তর পাচ্ছেন কেন? চাকিবাবু, আপনি আমাকে মহাদেব এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারটা প্রথমে বলেছিলেন, মনে আছে?
হ্যাঁ স্যার।
এই কোম্পানিটা কুমুদিনী মারফত শেয়ার বাজারে কোটি কোটি টাকা খাটায়, যেটা কুমুদিনীর অন্য ক্লায়েন্টদের তুলনায় একেবারে আকাশ ছোঁয়া।
হ্যাঁ স্যার, ব্যাপারটা কিন্তু রীতিমতো সন্দেহজনক ছিল।
ঠিক, মহাদেব কোম্পানির অফিসে গিয়ে তাদের হাবভাব দেখে সন্দেহটা আরো বেড়ে গেল। ওদের অফিস সিল করে সেখানকার এভিডেন্স খতিয়ে দেখেই প্রাথমিকভাবে জানা গেছে বাংলাদেশ থেকে বেআইনি আমেরিকান ডলার বটুক সামন্তর কাছে পৌঁছত। সেই ডলারের সমান মূল্যের টাকা বিভিন্ন উগ্রপন্থী সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিত মহাদেব কোম্পানি। এই পুরো ডিলটা থেকে কুমুদিনী যা টাকা লাভ করত সেটা মহাদেব কোম্পানি হয়ে শেয়ার কেনা বেচার কমিশন হিসেবে কুমুদিনীর খাতায় দেখানো হতো।
কিন্তু স্যার, বাংলাদেশ থেকে ডলার এখানে কিভাবে পৌঁছত?
খুব সহজে, জাহাঙ্গীরের বিড়ির রপ্তানি নেটওয়ার্ককে কাজে লাগিয়ে। জাহাঙ্গীর খান হয়তো কুমুদিনীর আসল ব্যবসার পুরোটা জানত না, কিন্তু এইটুকু সে জানত যে বাংলাদেশ থেকে মাঝে মধ্যে আমেরিকান ডলার এলে সেটা বটুকবাবুকে পৌঁছে দিতে হবে।
ওকে,
বলাই বাহুল্য, এর জন্য জাহাঙ্গীরও একটা মোটা টাকা পেত। বুঝতে পেরেছেন?
হ্যাঁ স্যার, তারপর বলুন।
কুমুদিনীর উগ্রপন্থী ক্লায়েন্টদের ইনফরমেশনগুলো কিন্তু কোম্পানির কোনো সিস্টেম থেকে পাওয়া যায়নি। তার কারণ ওইসব ইনফরমেশন থাকত বটুকবাবুর ক্যাবিনেট নিজস্ব কম্পিউটারে। উনি আর কাউকেই এই ব্যাপারে বিশ্বাস করতেন না।
বটুকবাবুর ক্যাবিনের কম্পিউটারে? কিন্তু স্যার, আমরা যখন অফিস সার্চ করছিলাম তখন তো
তখন বটুকবাবুর ক্যাবিনে কোনো কম্পিউটার পাওয়া যায়নি, তাই তো?
রাইট স্যার।
এইটাই হলো কেসের মূল বিষয়। আমার কাছে যখন কেসটা আসে তখন আমি ভেবেছিলাম এটা হলো বেআইনি টাকা পাচারের ঘটনা, কিন্তু পরে বুঝলাম আসলে টাকা নয়, এটা হলো একটা কম্পিউটার পাচারের কেস।
তার মানে কি? কি বলছেন স্যার, মানে কিছুই তো বুঝতে পারছি না।
একটু ধৈর্য ধরুন সোমেনবাবু, সব পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, শুরুর থেকে বলি, বটুক সামন্তর পুরো ব্যবসাটার কথা জানত কেবল তিনজন। তারা হলেন বটুক সামন্ত নিজে, তাঁর একান্ত বিশ্বাসী কর্মচারী ফিরদৌস রহমান, আরেকজন বটুকবাবুর ঘুষখোর পুলিশ, তিনি লালবাজারেই পোস্টেড। কুমুদিনীর আর এক এজেন্ট গোবিন্দ রায় আমাকে বলেছিলেন পুলিশের সাহায্য না থাকলে কুমুদিনীর মতো কোম্পানির পক্ষে ব্যবসা করা সম্ভব নয়। গৌতম, বুঝতে পারছিস তো?
পারছি, আমরা এর উপযুক্ত ব্যবস্থাও নেব, তুই বলে যা।
সবই ঠিকঠাক চলছিল, হঠাৎ একদিন দিল্লি থেকে নির্দেশ এলো দেশের সব বেআইনি ফিনান্স কোম্পানিগুলোর উপর ক্র্যাকডাউন করতে হবে।
রাইট।
অন্যান্য কোম্পানির সঙ্গে কুমুদিনী ও পুলিশ রেডের কোপে পড়ল। দুর্ভাগ্যবশত কুমুদিনীর বেতনভুক পুলিশটি রেডের খবরটা আগে ভাগে জানতে পারেনি, ফলে বটুককে যথোচিত সাবধান করে দিতে পারে না। একেবারে শেষ মুহূর্তে খবরটা শুনে বটুকের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার কাছে তখন একটাই উপায় বাকি থাকে।
কি স্যার?
রেড হওয়ার আগের রাতে সে সিপিইউ, মনিটর, কিপ্যাড সমেত কম্পিউটারটা একটা নীল ব্যাগে ভরে ফিরদৌসকে দিয়ে দেয়। শুধু ইন্টারনাল হার্ডডিস্কগুলো খুলে কম্পিউটারটা রেখে দিলে পুলিশের সন্দেহ হতো, তাই আস্ত কম্পিউটারটাই লোপাট করে ফেলতে হয়।
অর্থাৎ যেদিন ফিরদৌস জাহাঙ্গীরের কাছ থেকে $20,00,000 নিয়ে বটুকবাবুর কাছে গেল, সেদিন রাতেই সে বটুকবাবুর কম্পিউটারও পাচার করল।
এক্স্যাক্টলি। ওরা ঠিক করেন এখন পরস্পরকে ফোন করা নিরাপদ নয়। অজ্ঞাতবাসের একটা নির্ভরযোগ্য আস্তানা খুঁজে নিয়ে ফিরদৌস বটুকবাবুর সঙ্গে অন্যভাবে যোগাযোগ করবে।
কিভাবে স্যার?
পরের দিন বেলা 12টা নাগাদ ফিরদৌস হোটেল সিতারাতে চেক ইন করে। তার সঙ্গে ছিল সুটকেস আর কম্পিউটার ভরা নীল ট্রাভেল ব্যাগ।
এই নীল ব্যাগের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু বুঝিয়ে বলতো।
ঠিক বলেছিস গৌতম। এই নীল ট্রাভেল ব্যাগগুলো আসলে ক্লায়েন্ট আর কর্মচারীদের জন্য কুমুদিনীর ক্রিসমাস গিফট। জাহাঙ্গীর এবং ফিরদৌসও এই ব্যাগ পেয়েছিল, আর সবকটা ব্যাগ একই রকম দেখতে। রেড হওয়ার আগের দিন ফিরদৌসের হাত দিয়ে ওই রকম একটা নীল ব্যাগেই জাহাঙ্গীর খান 20 কোটি টাকা পাঠিয়েছিল। টাকাটা পৌঁছে দিয়ে ফিরদৌস সেই ব্যাগটা আবার ফেরত পাঠিয়ে দেয়। ফিরদৌস খুন হওয়ার পর ওর হোটেলের ঘরে একটা নীল ট্রাভেল ব্যাগ দেখে আমার খটকা লেগেছিল। তখন ভেবেছিলাম এই ব্যাগটা বোধহয় ফিরদৌসের। কিন্তু কিছুদিন পরে যখন ফিরদৌসের স্ত্রী আমার সঙ্গে দেখা করেন, তখন আমি ওর ঘরে অবিকল একই রকম একটা নীল ব্যাগ দেখতে পাই। সাবিরাকে জিজ্ঞেস করতে তিনি জানান ব্যাগটা ফিরদৌসের। তখনই আমি বুঝতে পারি সেদিন ফিরদৌসের ঘরে যেটা দেখেছিলাম সেটা বাড়তি একটা নীল ব্যাগ।
কার ব্যাগ সেটা?
খুব সম্ভব বটুকবাবুর নিজস্ব।
আচ্ছা।
তখনই আমার থিওরিটা বদ্ধমূল হল যে টাকা নয়, ওই বাড়তি ব্যাগটায় ফিরদৌস বটুকবাবুর কম্পিউটার নিয়ে গিয়েছিল।
কিন্তু স্যার, মানে ফিরদৌস যে ওই ব্যাগে কম্পিউটারই নিয়ে গিয়েছিল সে বিষয়ে আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? না মানে ওতে তো অন্য কিছুও থাকতে পারত।
নিশ্চিত হচ্ছি একটাই কারণে সোমেনবাবু। ফিরদৌসের স্ত্রী সাবিনা আমাকে জানান, লুকিয়ে থাকার সময় ফিরদৌস তাঁর কাছ থেকে জয়দেব নামের এক কম্পিউটার মেকানিকের নাম্বার নিয়েছিল। বলাই বাহুল্য আমি জয়দেবের সঙ্গে যোগাযোগ করি।
তা সে কি বলল স্যার?
জয়দেব জানায় সে ওই কম্পিউটার ভরা নীল ব্যাগটা নিজের ওয়ার্কশপে এনে ফিরদৌসের কথা মতো ইন্টারনাল হার্ড ডিস্ক দুটোকে বের করে আর বাকি পার্টসগুলো নিজের কাছেই রেখে দেয়। তারপর ওই নীল ব্যাগটাতে করেই হার্ড ডিস্ক দুটো আবার ফিরদৌসের কাছে রেখে দিয়ে যায়।
তাহলে হার্ড ডিস্কগুলো গেল কোথায়?
আপাতত আমাদের হেফাজতেই আছে। কিন্তু ফিরদৌস সেগুলো নিয়ে কি করেছিল সেটা আমি একটু পরে বলছি। যাই হোক, ফিরদৌস লুকিয়ে পড়ার আগে বটুকের সঙ্গে তার বোঝাপড়া হয়েছিল যে যতদিন না পুলিশের ঝামেলা পুরোপুরি মিটে যাচ্ছে ততদিন তারা পরস্পরকে ফোন করবে না, কারণ ফোন ট্যাপ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ফিরদৌস কোথায় লুকিয়ে আছে আর কম্পিউটার থেকে ইন্টারনাল হার্ড ডিস্কগুলো বের করা গেল কিনা সেইটুকু জানাবার জন্য একটা নির্ভরযোগ্য লোকের দরকার ছিল। তাদের পোষা পুলিশটিকে যোগসূত্র বানানো যাবে না, কারণ সেটা অত্যন্ত ঝুঁকির কাজ হবে। তাই বটুককে একরকম বাধ্য হয়েই চতুর্থ একজন ব্যক্তিকে নিকট বৃত্তের মধ্যে নিয়ে আসতে হয়, যার মাধ্যমে ফিরদৌস বটুক সামন্তর সঙ্গে যোগাযোগ রাখবে। আর এই কাজের জন্য চতুর্থ ব্যক্তিকে বটুকের ব্যবসা সম্পর্কে খানিকটা হলেও জানাতে হল। ফিরদৌস যথাসময়ে গোবিন্দ রায়কে ডেকে পাঠিয়ে একটা হার্ড ডিস্ক তার কাছে রেখে দেয়, আর অন্যটি সে রেখে এসেছিল বহরমপুরে তার ছোটবেলার প্রেমিকা জয়া অধিকারীর বাড়িতে। হার্ড ডিস্কগুলো যে সে বার করে নিরাপদে রেখেছে সেই খবরটা ফিরদৌস চতুর্থ ব্যক্তিকে ফোন করে জানিয়েও দিল, যদিও ডিস্কগুলো কোথায় আছে সেগুলো বলল।
সে কি স্যার, এত কিছু করেও তো ফিরদৌস খুন হয়ে গেল।
হ্যাঁ শিকদারবাবু, খুন হয়েছিল বটুকবাবুর আনা সেই চতুর্থ ব্যক্তিটির কারণেই। কি তাই তো সুমনা দেবী?
আপনি তখন থেকে বড্ড আবল তাবল বকছেন।
অল্প বয়সে যখন আপনার সঙ্গে বটুক সামন্তর আলাপ হয় তখন আপনাদের এক সন্তান হয়েছিল, তার নাম রনি। বটুকবাবু কিন্তু কোনোদিনই রনিকে ছেলের মর্যাদা দেয়নি। সেই ক্ষোভ থেকে আপনি বহুদিন ধরেই বটুকবাবুর সর্বনাশ করার একটা উপায় খুঁজছিলেন, ভুল বলছি?
সুমনা ঘোষাল জ্বলন্ত চোখে আদিত্যর দিকে তাকিয়ে রইলেন, কোনো কথা বললেন না। বটুক সামন্ত দৃষ্টি কিন্তু সুমনার দিকে, তার মুখ রক্তহীন হয়ে গেছে, চোখ দুটো বিস্ফারিত। আদিত্য বলে চলল,
ছেলে রনিকেও নিজের দলে টানতে সফল হয়েছিলেন সুমনা দেবী। কুমুদিনী সিল হয়ে যাওয়ার পর বটুক নিজেই সুমনাকে ব্যবসার নানা রকম গোপন তথ্য জানান। সুমনাও তখন ছেলের সঙ্গে যুক্তি করে ঠিক করেন বটুক সামন্তকে পথে বসাতে হবে।
কিন্তু সেটা উনি করলেন কিভাবে?
খুব সহজেই চাকিবাবু। ফিরদৌস যখন সুমনাকে ফোন করে হোটেল সিতারাতে তার থাকার কথা এবং হার্ড ডিস্ক দুটোর কথা জানালো, তখন সুমনা দেবী সেটা বটুকবাবুর কাছে বেমালুম চেপে গেলেন।
আচ্ছা,
তার বদলে তিনি সম্ভবত বটুকবাবুকে বলেছিলেন হার্ড ডিস্কগুলোর বদলে ফিরদৌস মোটা টাকা চাইছে, না হলে সেগুলো পুলিশের হাতে তুলে দেওয়ার ব্ল্যাকমেল করছে। কি তাই তো বটুকবাবু? অন্তত আপনার মুখ দেখে তো সেটাই মনে হচ্ছে।
তার মানে স্যার খুনগুলো সব?
হ্যাঁ চাকিবাবু, সুমনা ঘোষাল আর তাঁর ছেলে রনি ফিরদৌসকে খুন করার জন্য একজন কুখ্যাত সুপারি কিলারকে নিযুক্ত করেন, তার নাম বাবলু মণ্ডল। সিঙ্গুরের কাছে একটা বাড়িতে তার সঙ্গে রনি ঘোষালকে দেখা করতে দেখেছে আমারই একজন সহকারী। বাবলু আপাতত এনকাউন্টারে ঘায়েল হয়ে হসপিটালে আছে।
কিন্তু স্যার খুনগুলো করলো কিভাবে লোকটা?
সিতারা হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে আমরা জানতে পেরেছি বাবলু মণ্ডল একরামুল হক নাম নিয়ে সিতারা হোটেলে চেক ইন করেছিল। ফিরদৌসের সঙ্গে সে কিভাবে বন্ধুত্ব জমিয়েছিল সেটা সঠিক বলতে পারবো না, বাবলু মণ্ডলকে জেরা করলে বোঝা যাবে।
রাইট,
যাই হোক তারপর বলি। আমার মনে হয় ঘটনার দিন রাত ১১টা নাগাদ নকল দাড়ি লাগিয়ে দিলীপ সাক্সেনা নাম নিয়ে বাবলু মণ্ডল আবার সিতারা হোটেলে নতুন করে চেক ইন করে।
তাই হবে স্যার।
রিসেপশনে আধো অন্ধকার থাকায় সেখানকার বেয়ারাটি তাকে চিনতে পারেনি। বাবলু খুব ভালো করেই জানত যে রাতের বেলা কোনো অতিথি সিতারাতে এলে আইডি কার্ড দেখাতে হয় না।
রাইট,
নিজের ঘরে এসে সে ইন্টারকমে ফিরদৌসকে ফোন করে, তারপর কোনো একটা ওষুধ নেওয়ার ছুতোয় ফিরদৌসের ঘরে যায়। সিসিটিভির কথা মাথায় রেখে পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য বাবলু মণ্ডল সিসিটিভির আওতাভুক্ত জায়গাগুলোতে নকল দাড়ি পরেই ঘোরাফেরা করেছে। বলাই বাহুল্য, ফিরদৌসের ঘরে ঢোকার আগে নকল দাড়ি খুলে বাবলু একরামুল সেজেই ঢোকে।
বাবা, হেভি দুরন্ধর লোক তো। আচ্ছা তারপর স্যার?
খুন করার আগে হার্ড ডিস্ক দুটোর হদিশ জানতে বাবলু ফিরদৌসকে টর্চার করেছিল। যন্ত্রণার চোটে ফিরদৌস সম্ভবত গোবিন্দ রায়ের কাছে রাখা হার্ড ডিস্কটার কথা বলে দেয়।
পসিবল,
কিন্তু জয়া অধিকারীর কথাটা জানায় না। হাতে পায়ে গুলি লাগা সত্ত্বেও যখন ফিরদৌস তার নিজের পিস্তল বের করার চেষ্টা করে বাবলু বাধ্য হয়েই তখন তাকে বুকে গুলি মেরে হত্যা করে।
কিন্তু স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে, বাবলু মণ্ডল ফিরদৌসের ফোনগুলো কেন ফেলে গেল?
যেহেতু বাবলুকে ফিরদৌস পার্সোনালি চিনত না আর ওর সঙ্গে সব কথাবার্তা হোটেলের ইন্টারকম মারফত হয়েছিল, তাই খুনের পর ফিরদৌসের মোবাইল ফোনগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন বাবলু মনে করেনি।
আচ্ছা,
সিসিটিভির ফুটেজ দেখে আমরা ভাবছিলাম ফিরদৌসের খুনি দিলীপ সাক্সেনা সেই রাতেই খুন করে হোটেল থেকে বেরিয়ে গেছে। এদিকে সিতারার সিকিউরিটি গার্ডের কাছে আমরা জানতে পারি সেই রাতে সে কাউকেই হোটেল থেকে বাইরে বেরিয়ে যেতে দেখেনি। আসলে আমরা যখন প্রাণপণে চেষ্টা করছিলাম দিলীপ সাক্সেনা নামের এই অস্তিত্বহীন মানুষটাকে খুঁজে বের করতে, আমার ধারণা তখন বাবলু মণ্ডল খুন করে নিজের একরামুল পরিচয়ের আড়ালে হোটেল সিতারারই একটা রুমে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল।
এবি ঘোরের লোক স্যার। আচ্ছা, এদিকে গোবিন্দ রায়ের কি হল?
গোবিন্দ রায় কিন্তু হার্ড ডিস্ক সম্পর্কে বেশি কিছু জানত না, শুধু ওটা যে অত্যন্ত মূল্যবান সেটা বুঝতে পেরেছিল। সেই সঙ্গে কোরাপ্ট পুলিশের ভূমিকার ব্যাপারটাও সে কোনো সূত্রে জেনে ফেলেছিল, তাই সে সর্বক্ষণ হার্ড ডিস্কটা একটা ব্যাকপ্যাকে ভরে নিজের কাছে রেখেছিল।
বুঝেছি।
আমার সঙ্গে দেখা করতে আসার সময়ও ব্যাকপ্যাকটা রেখে আসেনি। গোবিন্দ যেদিন খুন হয় সেদিন তার রুমে গিয়ে আমি ওই ব্যাকপ্যাকটা আর খুঁজে পাইনি। সেই থেকেই বুঝতে পারি একটা হার্ড ডিস্ক ওর কাছে আছে।
বুঝলাম। আচ্ছা, পল্লবী ভদ্রর খুনের সাথে এই কেসটার কি কানেকশন?
হ্যাঁ বলছি, গোবিন্দ রায় আমার কাছে এসে জানতে পারে পল্লবী ভদ্রর মৃত্যুর খবর। পল্লবী যখন বুটলেগারের কাজে কুমুদিনীতে আসত তখন থেকেই গোবিন্দ ওকে চেনে। এদিকে আমরা জানতে পেরেছি পল্লবীর পুরনো বয়ফ্রেন্ড আর কেউ নয়, সুমনা ঘোষালের ছেলে রনি।
দ্যাটস রাইট।
রনিকে বোধহয় গোবিন্দ পছন্দ করত। পল্লবী যখন পিটারের সঙ্গে সম্পর্ক গড়ে সেটা গোবিন্দ রায়ের অনুচিত মনে হয়েছিল। যাই হোক, পল্লবীর মৃত্যুর খবর পেয়ে ব্যাপারটা ভালো করে জানার জন্য গোবিন্দ রায় রনিকে ফোন করে। এটা ওর কল লিস্ট থেকে জানা যাবে। রনিকে সম্ভবত সে কখনো সন্দেহ করেনি। এদিকে ফোনটা করবার সঙ্গে সঙ্গে রনি গোবিন্দর লোকেশন জানতে পারে আর সেটা বাবলু মণ্ডলকে জানিয়ে দেয়।
আচ্ছা একটা কথা বল, সুমনা না হয় বটুকবাবুর ওপর প্রতিশোধ দেওয়ার জন্য এত কিছু করল, কিন্তু রনিরও কি সেই একই মোটিভেশন ছিল?
দেখ, প্রতিশোধটা তো একটা জোরালো মোটিভ ছিলই, এছাড়া রনি হয়তো নিজেকে আর্থিকভাবেও বঞ্চিত মনে করেছিল। আমরা বটুকবাবুর কাগজপত্র ঘেঁটে দেখেছি, একটা 25 লাখ টাকার ফিক্সড ডিপোজিট ছাড়া বটুক সামন্তর সমস্ত সম্পত্তিরই নমিনি ছিল কেবল তার বৈধ পুত্র ডক্টর শুভঙ্কর সামন্ত। যাই হোক, মোট কথা রনি ঘোষালই বাবলু মণ্ডলকে হায়ার করেছিল।
কিন্তু পল্লবী ভদ্রকে খুন করল কে আর কেনই বা করল?
দেখ, বাবলু মণ্ডলের মতো প্রফেশনালকে হায়ার করা অত্যন্ত খরচ সাপেক্ষ, তাই রনির প্রচুর টাকার দরকার ছিল। গোবিন্দ রায় আমাকে জানিয়েছিল বুটলেগার নাইট ক্লাবের মালিক পিটার আরোরা নিজের বেআইনি জুয়ার ব্যবসা নতুন করে শুরু করার জন্য বটুক সামন্তর কাছ থেকে 1 কোটি টাকা নিয়ে গিয়েছিল। দিল্লি যাওয়ার আগে পিটার আরোরা অধিকাংশ টাকাই পল্লবীর বাড়িতে রেখে গিয়েছিল, কারণ একসঙ্গে অত ক্যাশ নিয়ে গেলে এয়ারপোর্টে সিকিউরিটিতে নির্ঘাত আটকাত।
রাইট।
সেই রাতেই পল্লবীর বাড়িতে আসে রনি। ওর নিউ টাউনের ফ্ল্যাটে সিসিটিভি ছিল না আর অ্যাপার্টমেন্টের সিকিউরিটি উড়ো ফোন পেয়ে দেশের বাড়ি গিয়েছিল। আমার ধারণা সিকিউরিটির নাম্বার পল্লবীর থেকে সংগ্রহ করে তাকে ফেক কলটা রনিই করেছিল।
পসিবল।
এমনিও পিটারের সঙ্গে পল্লবীর সম্পর্কটা রনির রাগের কারণ ছিল, তার উপরে পল্লবীর বাড়িতে রাখা টাকাটাও দরকার ছিল।
এইখানে আরেকটা প্রশ্ন, রনি টাকার ব্যাপারটা জানলো কোত্থেকে স্যার?
খুব সম্ভব ওর মা সুমনা ঘোষালের কাছে জেনেছিল। যাই হোক, সুযোগের সদ্ব্যবহার করে রনি পল্লবীকে খুন করে তার বাড়ি থেকে পিটার আরোরার রেখে যাওয়া সব টাকা হাতিয়ে নেয়। সেই টাকা দিয়েই রনি বাবলু মণ্ডলকে হায়ার করে, কারণ পল্লবী খুন হওয়ার ঠিক পরেই ফিরদৌসও খুন হয়।
কিন্তু স্যার, তাহলে ওই $20 লাখটা গেল কোথায়?
এই কথায় সৌমেন একটু নড়ে চড়ে বসে মুখ খুলতে যাচ্ছিল, হঠাৎ আদিত্যর দিকে চোখ পড়তেই থমকে গেল। তার মুখ থেকেও আস্তে আস্তে সব রক্ত নেমে যেতে লাগল।
আপনি আমাদের ভালোই বিপথে চালানোর চেষ্টা করেছিলেন সৌমেন বাবু। প্রথম দিন থেকেই আপনি আমাকে কুমুদিনীর অফিসে যাওয়া থেকে আটকাতে চাইছিলেন, তারপর ফিরদৌসের টাকা চুরি করার একটা কাল্পনিক গল্প সাজিয়ে এমনকি শিবেন মাইতিকে ধাওয়া করে নর্থ বেঙ্গল পর্যন্ত ছুটলেন, যাতে তাকে দিয়ে জোর করে একটা স্বীকারোক্তি লিখিয়ে নিয়ে আপনার মিথ্যে থিওরিটাকে এস্টাবলিশ করতে পারেন। গৌতম, তুই কি জানিস সোমেন কদিন আগে বেআইনিভাবে একটা নির্দোষ লোককে থার্ড ডিগ্রি দিয়েছে?
তড়াক করে লাফিয়ে উঠে দরজার দিকে দৌড়তে যাচ্ছিল সোমেন মুখুটি, কিন্তু তার দুপাশে চাকি আর সুদর্শন শিকদার তৈরি হয়েছিল। তারা দুদিক থেকে তাকে চেপে ধরে হাত কড়া পরিয়ে দিল। ঘরে উপস্থিত দুজন জুনিয়র অফিসার তাকে ঘর থেকে বের করে নিয়ে গেল। গৌতম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
সত্যি পুলিশের পক্ষে এটা একটা বিরাট এম্বারেসমেন্ট।
কিন্তু স্যার, টাকাটা যদি শিবেন মাইতি চুরি না করে থাকে তাহলে সেটা গেল কোথায়?
কোথাও যায়নি শিকদারবাবু। আমি আর চাকিবাবু যেদিন কুমুদিনীর অফিসে গেলাম সেদিন বটুকবাবুর ক্যাবিনে দুটো গোপন সেফ আবিষ্কার করি। দ্বিতীয় সেফটাতে $20,00,000 বান্ডিল যেমনকে তেমনই রাখা ছিল। আসলে তার পরদিনই তো অফিসে রেড হল, ডলারগুলো পাচার করা গেল না। আর অফিস সিল করবার পর বটুকবাবুরও উপায় রইল না টাকাগুলো সেখান থেকে উদ্ধার করার।
কিন্তু স্যার, তাহলে বটুক সামন্ত কেন জাহাঙ্গীর খানকে বলল যে ফেরদৌস টাকা চুরি করে পালিয়েছে? সে তো এর মধ্যে জাহাঙ্গীর খানকে না জড়ালেই পারত।
এর উত্তর কিন্তু খুব কঠিন নয় শিকদারবাবু। প্রথমত, সুমনা ঘোষাল বটুককে ফিরদৌসের সম্পর্কে মিথ্যে খবর দিয়েছিল, তাই তার ধারণা হয়েছিল ফিরদৌস হার্ড ডিস্কটা হাতিয়ে ফেরার হয়ে গেছে। অন্যদিকে বটুক সামন্তর ওপর পুলিশি নজরদারির কারণে তার নিজের পক্ষে এ বিষয়ে কিছু করা সম্ভব ছিল না, তাই সে চেয়েছিল যে জাহাঙ্গীর খানই যেন ফিরদৌসকে খুঁজে বের করে শাস্তি দেয়। কিন্তু জাহাঙ্গীর খানকে তো সে তার ব্যবসার আসল রহস্যটা বলতে পারবে না, তাই সে ফিরদৌসের টাকা নিয়ে পালানোর গল্পটাকে খাড়া করে। এমনকি জাহাঙ্গীর যখন বটুকবাবুর এমার্জেন্সি নাম্বারে ফোন করে তখন সুমনাই ফোনটা ধরে বলে যে বটুকবাবুর কাছে $20,00,000 আদৌ পৌঁছয়নি।
বলেন কি স্যার?
আসলে টাকা চুরির কাহিনীটা হাওয়ায় ভাসিয়ে দিয়ে বটুক সামন্ত আরও একটা ফায়দা লুটতে চেয়েছিল। পুলিশ যদি টাকা চুরির মামলাটার পেছনে দৌড়ায় তাহলে হার্ড ডিস্ক নিয়ে ফিরদৌসের উধাও হয়ে যাওয়ার রহস্যটা চাপা পড়ে যাবে, আর কুমুদিনীর গোপন রহস্য কোনোদিন কেউ জানতে পারবে না।
নাইস প্ল্যান।
অবশ্য টাকা চুরির গুজবটা এস্টাবলিশ করাতে সোমেন মুখোটি তার মালিককে অনেক সাহায্য করেছিল।
স্যার একটা কথা বলবো, আমি তো সেই কবে থেকে এই কেসটার সঙ্গে যুক্ত, আমার মাথাটাই কেমন গুলিয়ে যাচ্ছে, কেমন একটা ঘাঁটা মতো কেস স্যার। আমার কিন্তু আরেকটা প্রশ্ন আছে স্যার এখানে।
হ্যাঁ বলুন চাকিবাবু।
আপনাকে সরিয়ে দেওয়ার জন্য না হয় বাবলু মন্ডল বহরমপুরের লোকাল কোন সুপারি কিলারকে হায়ার করেছিল, কিন্তু একটা হার্ড ডিস্ক যে বহরমপুরের জয়া অধিকারীর বাড়িতে লুকোনো থাকতে পারে এটা বাবলু মন্ডল আন্দাজ করল কি করে?
আমি সুমনা ঘোষাল আর তার ছেলের জন্য একটা ফাঁদ পেতেছিলাম।
কি ধরনের ফাঁদ স্যার?
খানিকটা দৈবক্রমে আমি জানতে পেরেছিলাম জয়া অধিকারী নামে ফিরদৌসের একজন পুরনো প্রেমিকা বহরমপুরে থাকে, যার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে।
বাহ, তো এ তো করিতকর্মা লোক দেখছি।
জয়া অধিকারীর বাড়িতে গিয়ে আমার মনে হয় হার্ড ডিস্ক লুকিয়ে রাখার পক্ষে এটা একটা আদর্শ জায়গা। কিন্তু জয়া অধিকারীর অস্তিত্ব সম্পর্কে সুমনা ঘোষাল বা তার ছেলের জানার কথা নয়।
তাই তো,
তাই আমি নিজেই সুমনার উপস্থিতিতে বটুকবাবুকে জয়া অধিকারীর কথাটা জানিয়েছিলাম। যদি এরপর জয়ার বাড়িতে হামলা হয় তাহলে ঘটনাটার মধ্যে সুমনার ইনভলভমেন্ট নিয়ে কোনো সন্দেহই থাকবে না।
রাইট,
ভাগ্য ভালো জয়া প্রাণে বেঁচে গেছে, না হলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না।
গ্রেট লাক, আর কয়েকদিনের মধ্যেই হসপিটাল থেকে ছাড়াও পেয়ে যাবে। যাই হোক, তারপর বল।
রনি ঘোষালের পেছনে আমার এক সহকারী বিমল গাইনকে লাগিয়েছিলাম।
ওকে।
রনিকে ফলো করে বিমল সিঙ্গুরে বাবলু মন্ডলের গোপন আস্তানার ব্যাপারে জানতে পারে। সেখানেই রনি বাবলু মন্ডলকে সুটকেসে করে টাকা দিয়ে এসেছিল, সেই সঙ্গে জয়া এবং গোবিন্দবাবুর বাড়ি থেকে দুটো হার্ড ডিস্ক সংগ্রহ করে একটা কালো সুটকেসে ভরে লিন্ডসে স্ট্রিটের হোটেল ক্রস রোডে রেখেছিল। কলকাতার কিছু হোটেল আছে যারা স্টোরেজ স্পেস ভাড়া দেয়, হোটেল ক্রস রোড তাদের মধ্যে একটা। সেখান থেকে বটুকবাবু ডিস্ক দুটো নিজের বাড়িতে নিয়ে আসেন। এর জন্য সম্ভবত বটুকবাবুকে বেশ মোটা অঙ্কের টাকা রনির কোনো বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়েছিল। টাকা জোগাড় করতে গিয়েই BMWটাও বিক্রি করে দিতে হয়েছে, সেই সঙ্গে ছেলের হাসপাতাল তৈরি করবার ফান্ড থেকেও সব তুলে নিতে হয়েছে। ইন্সপেক্টর চাকির প্রাথমিক হিসেব অনুযায়ী ডিস্ক দুটোর জন্য বটুকবাবুকে মোটা টাকা দিতে হয়েছিল।
গল্পটা শেষ হওয়ার পর একে একে অফিসাররা উঠে যে যার ক্যাবিনে ফিরে গেল। আসামিদেরও কাস্টডিতে নিয়ে যাওয়া হল। আদিত্যকে নিয়ে নিজের ঘরে ফিরে এসে গৌতম বলল,
এই আমার একটা খটকা কিন্তু এখনো যায়নি। সুমনা যখন হার্ড ডিস্ক দুটো বটুককে পাইয়েই দিল, তখন একদম শেষে গিয়ে বটুককে আবার ধরিয়ে দিল কেন?
দাঁড়া, আগে একটা সিগারেট ধরাই, এতক্ষণ বকে বকে ক্লান্ত হয়ে গেছি।
আচ্ছা ঠিক আছে, বুদ্ধির কোড়ায় ধোঁয়া দিয়ে তারপরেই না হয় বল।
আমার ধারণা, বটুকবাবুর কাছ থেকে অনেক টাকা পাওয়ার পর রনি আর সুমনার প্রতিহিংসার আগুন কিছুটা হলেও ঠান্ডা হয়েছিল। হয়তো সুমনা সেদিন আমাদের আগ বাড়িয়ে সাহায্য করত না, যদি না আমি তার ভেতরের ঘৃণাটাকে উস্কে দিতে পারতাম। বটুক যখন বলল শুভঙ্কর ছাড়া ওর কোনো ছেলে নেই, তখনই মহিলার পুরনো ঘৃণা আবার মাথাচাড়া দিয়ে উঠেছিল।
হুম হুম, গট ইট। আচ্ছা শোন, সোমেন মুখুটিকেও কিন্তু চার্জ করা শক্ত হবে না। ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকেই প্রচুর হিসেব বহির্ভূত টাকার সন্ধান পাওয়া যাবে নিশ্চয়ই।
হুম, তা তো যাবে। তাহলে ওর এগেনস্টে কি স্টেপ নেওয়া হবে?
কি আবার সাসপেনশন, ডিপার্টমেন্টাল এনকোয়ারি, তারপর জেল। অন্যদিকে চাকি আর শিকদারের জন্য একটা অ্যাওয়ার্ড টেওয়ার্ডের ব্যবস্থা করা যেতেই পারে, তাই না?
হুম, তা তো বটেই। চাকি আমাকে প্রচুর সাহায্য করেছে, আর শিকদার তো প্রাণেই বাঁচিয়েছে।
কিছুদিন পরে নুসরত এলেন আদিত্যর সঙ্গে দেখা করতে। জানালেন তিনি কাতারে তাঁর ছোট ভাইয়ের কাছে চলে যাচ্ছেন। সাবিনা এখন আগের চেয়ে ভালো আছে। টিভি নিউজ পেপারগুলো সব জায়গায় জয়ার সঙ্গে ফেরদৌসের সম্পর্কের কেচ্ছাটা এমন ফলাও করে প্রচার করছে যে তাই দেখে সাবিনার হয়তো মনে হচ্ছে ফেরদৌস তার ভালোবাসার যোগ্য ছিল না। জাহাঙ্গীর এবং বটুক সামন্ত কেউই বেলে ছাড়া পায়নি। আদিত্যর হাতে তার পারিশ্রমিকের চেকটা ধরিয়ে দিয়ে চলে গেলেন নুসরত। টাকার অঙ্কটা দেখে আদিত্যর মনটা ভালো হয়ে গেল। এখন বেশ কিছুদিন হেসে খেলে চলে যাবে।
দাদা বাবু, তাহলে চলেই যাচ্ছ?
হ্যাঁ রে বলরাম, চললাম। তবে ঘরটা এক্ষুনি ছাড়ছি না। তোরা সবাই ভালো থাকিস।
গরিব মানুষের আর ভালো থাকা গ। ম্যানেজার তার গায়ের কাকে যেন মেসের কাজে ঢুকাইতে চায়, আমাদের টিকতে দিচ্ছে না।
আচ্ছা শোন, যদি সত্যি এখানকার কাজটা ছেড়ে দিতে হয়,
হ্যাঁ,
তাহলে আমাকে একটা খবর দিস। আমার ফোন নাম্বার তো তোর কাছে আছে।
হ্যাঁ হ্যাঁ,
আমাদের একটা কাজের লোক কিন্তু খুব দরকার হবে।
আচ্ছা আচ্ছা দাদা বাবু, আমি খবর দিব গ।
আদিত্য দেখল একটা নীল রঙের মারুতি সুইফট ডিজায়ার আস্তে আস্তে তাদের মেসের গলিটায় ঢুকছে। দুটো বড় বড় সুটকেস আর ল্যাপটপের ব্যাগে সব জিনিস ধরেনি আদিত্যর। ঘরে এখনো যে জিনিসগুলো রয়ে গেল সেগুলো নিয়ে যাওয়ার জন্য হয়তো আরো দু একবার আসতে হবে। কুমুদিনীর রহস্য সমাধান হয়ে যাওয়ার তিন চার দিন পরে আদিত্য আর কেয়া গঙ্গার ধারের একটা নতুন রেস্তোরাঁয় খেতে গিয়েছিল। অর্ডার দিয়ে যখন ওরা খাবারের জন্য অপেক্ষা করছে, তখনই হঠাৎ আদিত্যর মাথায় কি ভূত চাপল কে জানে। সে শটান কেয়াকে জিজ্ঞেস করে বসল,
কেয়া,
হ্যাঁ,
আমাকে বিয়ে করবে?
কি কি বললে তুমি?
কেয়া তো কেঁদে কেটে অস্থির। বেগতিক দেখে সেখান থেকেই সোজা অমিতাভদের বাড়ি চলে যেতে হয়েছিল, না হলে কেয়াকে সামলানো যাচ্ছিল না। তাকে এতটা ইমোশনাল হতে আগে কখনো দেখেনি আদিত্য। সপ্তাহ দুয়েক আগে একটা শনিবারে
খুব অনাড়ম্বরভাবে কেয়ার সঙ্গে রেজিস্ট্রি বিয়েটা সেরে ফেলেছে আদিত্য। তার পক্ষে ছিল সস্ত্রীক অমিতাভ আর গৌতম, আর কেয়ার দিকে ওর চার পাঁচজন বন্ধু। সবটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে বিষয়টা নিয়ে ভাবলে এখনো সেটা অবাস্তব মনে হচ্ছে। অবশ্য খুব বেশি ভাবতে বসলে যে আদিত্যর কোনোদিনই বিয়ে করা হয়ে উঠত না সেটাও ঠিক। আজ রবিবার, আদিত্য আর কেয়া তাদের নতুন জীবন শুরু করতে চলেছে দেশবন্ধু পার্কের কাছে একটা তিন কামরার ফ্ল্যাটে। নীল রঙের সুইফট ডিজায়ারটা কেয়াই নিয়ে এসেছিল। তার হলুদ দূরে শাড়ি রোদ্দুরে ঝলমল করছে, গায়ে হালকা গয়না, কপালে সিঁদুর নিয়ে একেবারে অচেনা দেখাচ্ছে কেয়াকে। গাড়ির মধ্যে কোনো মতে মালপত্র ভরে পেছনের সিটে দুজনকে গা ঘেঁষা ঘেঁষি করে বসতে হয়েছে। বলরাম মেসের দরজায় দাঁড়িয়ে হাত নাড়ছে। এই মেস, মহাত্মা গান্ধী রোডে বেরোনোর এই গলি, গলির মোড়ের গোপাল নেপালদের মুদির দোকান, বড় রাস্তা পেরিয়ে ফুটপাথে বেঞ্চ পাতা চায়ের দোকান, ট্রানজিস্টর থেকে ভেসে আসা গানের সুর, সবই বড় মায়ায় জড়িয়ে রেখেছিল আদিত্যকে। এত মায়া সে আগে কখনো টের পায়নি। নতুন জীবনের রঙিন স্বপ্ন আর তীব্র আকর্ষণের মধ্যেও আদিত্যর মনের কোণে বিষণ্ন এক সুর বেজে উঠল।
চলো,
সানডে সাসপেন্সে শুনছিলেন অভিরূপ সরকারের লেখা কুমুদিনী বিত্ত নিগম রহস্যর শেষ পর্ব। অভিরূপ সরকার অর্থনীতিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে পিএইচডি করার পর দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। 2022 সালে দীপ প্রকাশন থেকে প্রকাশিত হয় কুমুদিনী বিত্ত নিগম রহস্য। শিক্ষিত মধ্যবিত্ত রসিক বাঙালি আদিত্য মজুমদার, যার যাপনে, রুচিতে বা ব্যবহারে তিনি সহজেই আপনার ঘরের মানুষ হয়ে উঠতে পারেন। আবার কোনো বাড়তি চটক ছাড়াই যখন আদিত্য অবলীলায় দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেন, তখন তিনি হয়ে ওঠেন অসাধারণ। এই উপন্যাসটির অডিও নাট্যরূপ দিয়েছেন অভিজিৎ ভূঁইয়া ও শাম্ভবী ঘোষ, নির্দেশনা তমালী চৌধুরী, গল্প পাঠে শিখর, আদিত্য মজুমদারের ভূমিকায় তথাগত চৌধুরী, জাহাঙ্গীর খান অর্পণ কুমার শর্মা, বটুক সামন্ত ইন্দ্রনীল ভাদুরী, কেয়া তৃণাঞ্জনা দাস এবং সুমনা ঘোষালের চরিত্রে সুরঞ্জনা দাশগুপ্ত, অন্যান্য চরিত্রে সৌভিক গুহ সরকার, দেবজ্যোতি ঘোষ, সৃজন গুপ্ত, কোরক সামন্ত, অনুরণ সেনগুপ্ত, সায়ন্তন মৈত্র, অর্ঘ্যমাল্য মাইতি, অভিজিৎ ভূঁইয়া, সতীর্থ বেদজ্ঞ, অর্ক চক্রবর্তী, অভিরূপ বন্দ্যোপাধ্যায়, সুজাতা ঘোষ, শ্রমণা রায় চৌধুরী, আম্রপালি ভট্টাচার্য ও সুনয়না ভৌমিক। শব্দগ্রহণ সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ শুভ্র কমল মুখোপাধ্যায় ও ঋদ্ধি সরকার, সহকারী নির্দেশক আম্রপালি ভট্টাচার্য ও অভিরূপ বন্দ্যোপাধ্যায়, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াস, গল্পের সূত্রধার ও মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী।